উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান ইসলামের জীবন নিয়ে। আসলে আমরা প্রথমত দরুদ পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ তিনি দরুশরী পাঠ করা ফজিল সম্পর্কিত রিসালা জিয়াই দরুদ সালাম, জি হ্যাঁ, এ জিয়াই দরুদ সালাম এর রিসালার মধ্যে অনেক আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে সে সম্পর্কে হাদিস শরীফ রয়েছে। আসুন আমরা একটা হাদিস শরীফ শ্রবণ করি, যা আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ওই দরুদ শরীফগুলা আমার নিকট পৌঁছানো হয়ে থাকে। এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ওই দরুদ শরীফ পাঠকারীর জন্য রহমতের দোয়া করতে থাকি। চিন্তা করে দেখেন যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমতের দোয়া করেন যখন আমরা দরুদ শরীফ পাঠ করি। তো আসুন আমরা নিয়ত করি যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় পিএস নাই ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আবারও আরেকবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। এবং আপনারা আর দর্শক শ্রোতা আমাদের সামনে, আমাদের যে স্ক্রিনের সামনে উপস্থিত রয়েছেন, আপনাদেরকেও জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ইসলামী জীবন এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিবারই এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়েছি সে বিষয়টা হচ্ছে মৃত্যু এবং বিভিন্ন ধরনের প্রচলিত রীতিনীতি নিয়ে। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে বর্তমানে যে মৃত্যু এটাকে ঘিরে বিভিন্ন ধরনের যে রীতিনীতি চলে থাকে এবং এই রীতিনীতিগুলা কতটুকু শরীয়ত সম্মত রয়েছে এবং এই কতটুকু এই রীতিনীতিগুলো কতটুকু এর ইসলামের মধ্যে স্থান রয়েছে সে বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সে সুবাদে আলহামদুলিল্লাহ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মোবাইলিকে দাওয়াত ইসলামীকে, ইনশাল্লাহ তাদের থেকে আমরা এই বিষয়ে মাদানী ফুল শ্রবণ করবো ইনশাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমত আমাদের পাশে আমাদের হুজুর মাশাআল্লাহ সোহেল ভাই রয়েছেন, তো সোহেল ভাই প্রথম আমরা কাছে আসবো। আজকে অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা বিষয় নিয়েছি মৃত্যু এবং প্রচলিত রীতিনীতি নিয়ে। এই বিষয়ে প্রথম আমি দর্শক উদ্দেশ্যে সংক্ষিপ্ত কি মাদানী ফুল দিবেন?
আলহামদুলিল্লাহ, আসলে আজকে আমরা যে আপনি বিষয়টা বলেছেন এটা তো প্রত্যেক মানুষ নয়, প্রত্যেক জীবেরই ওই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে
অবশ্যই।
তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে দাওয়াত ইসলামের বিভিন্ন পরিবেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে, যেমন আমার শেখ তরিকাত আমিরা আলোচনা দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে সব সময় স্মরণ করে দিচ্ছে যে আমাদেরকে মৃত্যু সাত এটা অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা সবাই জানি, কিন্তু হয়তো অনেকে ভুলে যাই, এটা থেকে উদাসীন থাকি। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল্লাহ এই দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে যে আমাদের যে মৃত্যু বরণ করতে হবে এর যে কতগুলা আগে প্রস্তুতি রয়েছে, যে মৃত্যুর পর আমাদেরকে প্রথম স্থান হচ্ছে কবর,
কবর
কবরে যেতে হবে।
অবশ্য
কবরে যাওয়ার জন্য আমাদের সরঞ্জাম প্রস্তুত করতে হবে, যেভাবে আজকে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল্লাহ আমরা এই দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে এসে নামাজ রোজা বিভিন্ন কিছু আলহামদুলিল্লাহ সুন্নাতের উপর আমল এই সব কিছু হচ্ছে কবরে যাওয়ার জন্য সরঞ্জাম
সরঞ্জাম
আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল্লাহ। তো আজকে দেখুন বর্তমান প্রেক্ষাপটে মানুষ বর্তমানে জন্মগ্রহণ করে থাকে কিন্তু সে মৃত্যুর কথা ভুলে যায়।
সে তো জন্মগ্রহণ করাটি, কিন্তু তার যে মৃত্যু রয়েছে,
মৃত্যু সে জানে যে তাকে মৃত্যুবরণ করতে হবে, হয়তো বা সেটা ভুলে যায়, সে কবরে গিয়ে কি করবে, কবরে তার কি অবস্থা হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত এই কথাটা স্মরণ করে দেয় যে আমাদেরকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, আমাদেরকে কবর যেতে হবে। প্রথম ধাপ হচ্ছে কবর, তো কবরে যাওয়ার জন্য মনে করেন প্রথম হচ্ছে আমাদের নামাজ। আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকা তামির আল সুন্নাত আমাদেরকে সেই নামাজের কথা স্মরণ করে দিয়েছে যে প্রতিদিন আমাদেরকে একটা আলহামদুলিল্লাহ আজওয়াজাল্লাহ মাদানী ইনামত দিয়েছে পুরুষদের জন্য, 72 মহিলাদের জন্য নেককার হওয়ার উপায়। হ্যাঁ, তো এইভাবে আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন আকারে স্মরণ করে দিচ্ছে যে আপনি কি আজকে নামাজ পড়েছেন। শুধু নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। শুধু নামাজ নয়, আপনি কি জামাত সহকারে যারা পুরুষ হয়েছে তাও পড়েছেন। তো এই দেখেন যে আজকে আমরা যে দাওয়াত ইসলামের কাজ করতে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, এ প্রতিনিয়ত কবরের জন্য, আখিরাতের জন্য, যে আলহামদুলিল্লাহ আমরা এই প্রেক্ষাপটে রয়ে আছি আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আজকে মাদানী চ্যানেল পুরা বিশ্বের মধ্যে দেখুন বিভিন্ন চ্যানেলের মানুষ দেখে, কিন্তু সেখানে কবরের কথা, হাসরের কথা বলা হয় না। আজকে যে একটা বিষয় নেওয়া হলো যে
মৃত্যু
প্রচলিত রীতিনীতি, তো সেটাই একটা স্মরণ করে দিচ্ছে। শুধু আমাদের নয়, যারা দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল দেখছেন তাদেরকে স্মরণ করে দিচ্ছে যে আমাদেরকে ওই কবরে যেতে হবে, মৃত্যু গ্রহণ করতে হবে, তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলেই আসলে আপনি খুব সুন্দর বিষয় বলেছেন। কেননা মৃত্যু এটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা বান্দা থেকে প্রতিনত কি স্মরণ করা উচিত। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা দর্শকতা পর্যায়ক্রমে আমরা আরো বিভিন্ন মাদানী ফুল আজকে অনুষ্ঠানের বিষয় সম্পর্কিত শ্রবণ করবো। আপনারা আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যে এমন এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যে যে বিষয়গুলো আমরা ইসলামের সংস্কৃতি হিসেবে মেনে নিয়ে আমরা আজকে লালন পালন করেই যাচ্ছি, কিন্তু হয়তো বা এমন কিছু সংস্কৃতিকে আজকে আমরা আপন করে নিয়েছি যেগুলো আমাদের ইসলামের এগুলার কোন স্থানই নেই। তো ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আমাদের মোবাইল থেকে মাদানীপুর শ্রবণ করবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। তো অবশ্যই আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের হুজুর মাসুদ ভাই আপনার কাছে আসবো। মাশাআল্লাহ, আজকে অনুষ্ঠান যে বিষয় নিয়েছি আমরা মৃত্যু এবং প্রচলিত রীতিনীতি নিয়ে, এ বিষয়ে প্রথমত আপনি কি বিষয় নিয়ে তুলে ধরবেন?
মাশাআল্লাহ, মৃত্যু এমন একটা জিনিস যেটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমরা দেখে আসছি, কিতাবের ভাষা আমরা পড়ে আসছি এবং আমাদের সমাজের মধ্যে আমরা দেখে আসছি। মৃত্যু সবারই হয়। আমাদের সোহেল ভাই বললেন যে এটা প্রত্যেক জীব এটা স্বাদ গ্রহণ করবে,
গ্রহণ করতে হবে।
কিন্তু মানুষ যেহেতু আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, তো তার মরটাও কেমন এটার বর্ণনা কিতাবের মধ্যে রয়েছে। পশু পাখিও মারা যায় আমাদের সামনে, আমাদের ঘরের মধ্যে অনেকের কুকুর বা বিড়াল ইত্যাদি থাকে, এগুলোও মরতে আমরা দেখি, রাস্তার ধারে পড়ে থাকতে দেখি, এদের কোনো দাফনের ব্যবস্থা হয় না। হয়তো মিউনিসিপ্যালিটির কেউ এটা নিয়ে নর্দমার মধ্যে বা নোংরা জায়গায় এদেরকে ফেলে দেয় যাতে ময়লা দুর্গন্ধ না ছড়ায়। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে শরীয়ত একটা খুব সুন্দর রীতিনীতি দিয়েছে কিভাবে একজন মুমূর্ষ ব্যক্তির পাশে মৃত্যুশয্যায় যে বসে আছে, শুয়ে আছে, তার পাশে আমরা কিভাবে বসব, তার উপকারার্থে আমরা কি পড়ব, তাকে কি কি শিখিয়ে দেব, এবং তার যদি ইন্তেকাল হয়ে যায় এরপর আমাদের করণীয় কি, তাকে কবরে রাখার আগ পর্যন্ত, তা নয় কবরে রেখেও আমাদের কিছু করণীয় কাজ থাকে। তো দেখেন এখানে শয়তান আমাদেরকে দুটা কাজ করায়। একটা হচ্ছে মূল যেগুলা বিষয়, যেগুলা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধিবিধান, সেগুলা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়ে সে নতুন কিছু আহকাম আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে।
আল্লাহ,
যেভাবে আমরা মার্কেটে যখন যাই তখন মার্কেটের পণ্যকে যারা ভেজাল করে এবং 2 নম্বরকে 1 নম্বর বলে চালিয়ে দেয়, তারা মূল পণ্যটাকে সরিয়ে নেয় এবং 2 নম্বর জিনিসকে সামনে রেখে দেয়। এবং শয়তান দুনিয়াতে যখন হচ্ছে তো শয়তান আমলের ক্ষেত্রে কেন করবে না, এটা আমাদের চিরস্থায়ী
আমাদের শত্রু রয়েছে,
সে আমাদেরকে চেষ্টা করবে দুনিয়াতে আমাদের ঈমান হনন করার জন্য। এবং মৃত্যু এমনকি কিতাবের মধ্যে রয়েছে সে কবরের মধ্যে পর্যন্ত পৌঁছে যায়, সেই জন্যই তো কিতাবের মধ্যে রয়েছে কবরে দেওয়ার পর যখন সওয়াল জবাব শুরু হয় এর আগে তোমরা আজান দাও, যদি কবরের উপর আমরা আজান দিই তো শয়তান ওখান থেকে পালিয়ে যায়, তখন মুনকার নাকির এসে তাদের সওয়াল জিজ্ঞেস করে। এবং উপরে যদি তালকিন করা হয় তো মৃত ব্যক্তি চিন্তা করতে পারে যে আমি কোথায় ছিলাম, এখন আমাকে প্রশ্ন করা হবে, উত্তর কি দিতে হবে, আল্লাহ তার একটা দয়া হয়ে যায়। তো ওটা বলতে চাচ্ছিলাম যে মৃত্যুর ক্ষেত্রে কিছু বিধিবিধান আমরা ভুলে যাচ্ছি, নতুন কিছু বিধিবিধানকে আমরা আমাদের আহকাম, দিনের আহকাম, শরীয়তের বিধিবিধান বলে আমরা হয়তো গ্রহণ করে নিই।
হয়তো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোকে আমরা বরঞ্চ আমাদের পূর্ববর্তী গড়ের মুরব্বী যারা তারা এটা বলেছে সেটাকে আমরাও মানতে রয়েছি, কিন্তু এটার যে কোনো ইসলামের মধ্যে স্থান নেই সেটা আমাদের সেদিকে আমরা চিন্তা করছি না। আপনি যে বিষয়টা বলেছেন যে আমরা সাধারণত মানুষদেরকে দেখি হয়তো বা বিভিন্ন পশু পাখিকে দেখে সে এখন মৃত্যুর অবস্থার মধ্যে দরফট চটফট করছে, অথবা এমনও দেখা যায় আমাদের পরিবারের লোকের মধ্যে কেউ তার এখন সাতারাতের অবস্থা চলতেছে, তাকেও দেখা যায় অনেক কষ্ট তার এরকম অনুভব হয়ে থাকে। তো আপনার কাছে এই বিষয় নিয়ে আসবো যে আমরা সাধারণত মানুষকে দেখে এবং বিভিন্ন পশু পাখিকেও দেখে এই ধরনের ভয় এগুলা সে মৃত্যু বরণ করার সময় তার কেমন কষ্ট হচ্ছে, এটা থেকে কি আমাদের শিক্ষণীয় বিষয় নয় না?
শিক্ষা জি, যে দেখেন রাস্তাঘাটের মধ্যে কুকুর যে জানোয়ার বিভিন্ন রকমের প্রাণীগুলা মরে যায়, তো ওই মরে যাওয়াটা হয়তো আবার কারু দিলের মধ্যে মনের মধ্যে লাগে, আবার কারু লাগে না। দেখুন রাস্তাঘাটে কি আমাদের যে মানুষ রয়েছে তারা কি মৃত্যুবরণ করে না? অবশ্যই করে। দেখেন বর্তমান সময়ে ব্যস্ততার যুগ, রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া কিভাবে ব্যাপকভাবে চলে, যে বিশেষ করে যারা পুরুষ রয়েছে ঘর থেকে বের হয় তারাও আমি বলবো যে একটা প্রাণীর মতো, একটা প্রাণীর মতো, কেননা মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই,
গ্যারান্টি।
তবুও বর্তমান সময়ে যে রাস্তাঘাটের অবস্থা, গাড়ি ঘোড়া চলে তা ব্যাপারভাবে কখন যে আমাদের মৃত্যুবরণ করতে হয়। তো যেমন একটা প্রাণী দেখলাম কিছুদিন আগে, একটা রাস্তার মধ্যে প্রায় দেখা যায় রাস্তার মধ্যে, শুধু আমি না সবাই দেখে, একটা কুকুর মারা যাচ্ছে, গাড়ি মারা দিলাম মারা যাচ্ছে, সে ছটপট করতে মারা যাচ্ছে কিন্তু কেউ কাছে আসছে না,
কাছে আসছে না।
কিন্তু দেখুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সারা জীব হিসেবে পাঠিয়েছে
আলহামদুলিল্লাহ,
তো এইভাবে যদি আমাদের লোক থেকে আমাদের মানুষ থেকে যদি কেউ এরকম আঘাত পায়, কোনো গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আলহামদুলিল্লাহ জুবাজাল্লাহ বিভিন্ন লোক সেখানে জড়া হয় তার প্রাণটা বাঁচানোর জন্য। আলহামদুলিল্লাহ কেউ হয়তো প্রাণে বেঁচে যায়, আর যদি হায়াত না থাকে তাহলে তাকে মৃত্যুবরণ করতে হয়। আলহামদুলিল্লাহ জুবাজাল্লাহ যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সারা মাখলুক হিসেবে পাঠিয়েছেন, তো সেই সুবাদে আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে একটা প্রাণীতে চটপট করে মারা যাচ্ছে, ওই প্রাণীর জন্য আমি কিছু করতে পারি না, শুধু কি আমি মানুষদের জন্য করব? প্রাণী এটাও তো আল্লাহ তাআলার একটা
সৃষ্টি,
চাইলে আমরা পারি, চাইলে আমরা
দয়া করা উচিত,
হ্যাঁ দয়া করা উচিত, কেননা আমি যদি ওই প্রাণীর প্রতি দয়া করি তাহলে আল্লাহ তাআলা আমার উপর
দয়া
করতে পারে, অবশ্যই দয়া করবে। তো সেজন্য আমাদেরকে প্রতিনিয়ত সে চিন্তা ভাবনা রাখতে হবে যে আমাদেরকে মৃত্যু শতবর্ষ গ্রহণ করতে হবে, তার জন্য প্রস্তুতি আমাদেরকে সদা সর্বদা থাকতে হবে। মনে করেন আমি গাড়ি চালাচ্ছি
জি,
আমি রাস্তাঘাটে যাচ্ছি, আমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, এবং সাথে সাথে শুধু স্মরণ করলে হবে না, আল্লাহ তাআলার যে বিধি বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, ওযু অবস্থা আমাদেরকে থাকতে হবে। যেমন আলহামদুলিল্লাহ জুবাজাল্লাহ বিশেষ করে দাওয়াত ইসলামের বেশিরভাগ মুবাল্লিগ ইসলামী ভাইদের কাছে দেখা যায় আলহামদুলিল্লাহ তারা সব অবস্থায় উজু অবস্থা থাকে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর তার মৃত্যু যদি উজু অবস্থা হয় তাহলে তো মদিনা মদিনা আলহামদুলিল্লাহ,
কিতাবের মধ্যে এটা রয়েছে না, মানে যার উজু অবস্থায় মৃত্যু তার প্রাণটা নেওয়া হবে, কষ্ট কম হবে,
কষ্ট কম হবে,
কল্যাণসিদ্ধ হবে, তার কল্যাণসিদ্ধ হবে, সুবহানাল্লাহ। আসলে মুমিনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান, তো তার এই ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনার মধ্যে আসবো মাশাআল্লাহ আপনাদের কাছে। আদর্শ শ্রোতা অনেকে আমাদেরকে এখন পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়েছে তারপর থেকে কল করা শুরু করেছেন মাশাআল্লাহ, যে আমরা কলের দিকে এগুবো, আমাদের কল শুনিয়ে দিন।
ইসলামী জীবন অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাই, আমরা অনেক সময় পরিবারের সবার সাথে থাকার কারণে অনেক সুন্নতের উপর আমল করার উপর যখন বা শুরু করা হয় তখন পরিবার থেকে নানা রকম কথাবার্তা বলা হয়, কারণ আমরা যখন পরিবারের অধীনে থাকি এর কারণে ইনাদেরও কথাগুলো মানতে হয়। তো এ বিষয়ে জানতে চাই আমাদের করণীয় কি পরিবারের সাথে থাকার কারণে আর ইসলামিক নিয়মের উপরে চলার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর বিষয় আপনি তুলে ধরেছেন। আসলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে তারা ইসলামী জীবন তারা জীবন অতিবাহিত করতে যায় কিন্তু হয়তো বা অনেকে ইলমে দিন থেকে দূরে থাকার কারণে যখন তাদের ঘরের মধ্যে এমন কেউ লোক যে সুন্নতের উপর আমল করা শুরু করে দেয় তখন তাকে বিভিন্ন পরিবারের লোকেরা বাধা দিতে শুরু করে। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আমাদের মোবাইল থেকে মাদানীপুর ইনশাআল্লাহ শ্রবণ করব। যে আমাদের পরবর্তী কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আল হোসেন, চট্টগ্রাম রাঙ্গুনী থেকে বলতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামী জীবন অনেক একটা সুন্দর প্রোগ্রাম, সব সময় দেখি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। খবরে দেওয়ার পর আজান দিলে ওইটার কি ফজিলত রয়েছে, তো একটু মাদানী ফুল দিলে অনেক উপকৃত হব।
মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বিষয় বলেছেন। কিছুক্ষণ আগে আমাদের হুজুর এই বিষয়ে আমাদেরকে বলছিল, ইনশাআল্লাহ আমরা আরো বিশ্লেষণ ভাবে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো শিক্ষণীয় বিষয় আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করবো ইনশাআল্লাহ। হুজুর মাসুদ ভাই, আপনার কাছে আসবো প্রথমত এই বিষয় নিয়ে যে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়েছি মৃত্যু এবং বিভিন্ন প্রচলিত রীতিনীতি নিয়ে। কিছুক্ষণ আগে আপনিও বলছিলেন যে আমাদের হুজুর বলছিলেন সোহেল ভাই যে একজন বান্দা যখন সে মৃত্যু শয্যায় থাকে তো কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে, এই সময় অনেকের কলমা নসিব হয়, অনেকের কলমা আল্লাহ আলম। তো এই বিষয়ে আমাদের কোন বান্দাকে ইসলামী শরীয়তের মধ্যে কি বলা হয় যখন আমরা দেখি কোন বান্দা সে এখন মৃত্যুর শয্যার মধ্যে রয়েছে? এখন আমাদের ইসলামী নিয়মের মধ্যে কি বলা হয়েছে, ওই অবস্থা আমাদের কি পাঠ করা উচিত বা আমাদের আচার আচরণ কিরকম হওয়া উচিত, এ বিষয়ে যদি কিছু আমাদেরকে।
প্রথমত হচ্ছে আমরা দেখছি এই মানুষটা কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে।
আচ্ছা,
যারা আসলে অনেক মৃত ব্যক্তিকে কবরে নামিয়েছে এবং দাফন কাফন শরীক ছিল, মুমূর্ষু ব্যক্তির পাশে ছিল, তারা জানে একটা মানুষের মৃত্যুর পূর্ব অবস্থা কি হয়। এগুলো যখন আমরা দেখব তখন যে কাজটা করতে হবে, মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে ফেলা।
আচ্ছা,
তার চেহারা মুবারককে কিবলার দিকে করে দেয়া এবং তার ডান পাশে বসে সূরা ইয়াসিন শরীফ, কালমা তৈয়বা, কালমা শাহাদাত যেগুলো রয়েছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তে, এগুলা বারবার বড় বড় করে আওয়াজ করে পড়া যাতে মৃত ব্যক্তির কানের মধ্যে এটা ঢুকে।
আচ্ছা, একে
তার যেহেতু স্মরণ, যাতে স্মরণ হয় আর কি।
আমরা কি এমন কি করতে পারবো যে তাকে বলতে পারবো যে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি পড়ুন, এভাবে না বলে নিজেরা করতে থাকা,
আমরা নিজেরা পড়তে থাকবো, যে সামনে রয়েছে যে মৃত্যুশয্যা তাকে বলবো না, আমরা নিজেরা বড় আওয়াজে পড়তে থাকবো।
আচ্ছা, অনুরূপভাবে বাম পাশে মৃত ব্যক্তির বাম পাশে ইস্তেগফার পড়া, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, যাতে, কারণ শয়তান ওদিক থেকে ওয়াসওয়াসা দেয়। শয়তান তার সৈন্যবল নিয়ে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যে ওই মুহূর্তে হামলা করে তার ঈমানটা নষ্ট করার জন্য।
আচ্ছা, কিতাবের মধ্যে এটাও শুনেছি মনে হয় যে অনেক সময় এই সময় শয়তানে তার মা বাবার
আত্মীয়স্বজনের, এবং সে যাকে খুব প্রিয় জানত তার আকৃতিতে সে আসে, যারা ইন্তেকাল করেছে তাদের আকৃতিতে আসে, এসে বলে যে আমি তো তোমার আগে ইন্তেকাল করেছি, আমি দেখলাম যে আমি ইসলাম ধর্মে ইন্তেকাল করে আখেরাতে কিছু ভালো বলে কিছু পেলাম না, তুমি ইসলাম ছাড়া অন্য ধর্ম, এই ধর্ম গ্রহণ করো, তুমি ইসলামের উপর নারাজ, এটা তুমি তোমার মুখে বলে দাও, তো তুমি তখন আসল মুক্তি পাবে।
মানে শয়তান তার ওই
পিতা মাতা ভাই বোন
প্রিয় মানুষের
যাকে মহব্বত করে তার আকৃতি দেশে তাকে ধোকা দেয়।
আল্লাহ,
এই সময় আসলে যদি আল্লাহর ওলিদের এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি সুদৃষ্টি যদি তার উপর পড়ে তখন আল্লাহ তাআলার দয়ায় তার ঈমান রক্ষা হয়, কারণ ওই সময় এমন কোন শক্তি নেই যে তার সাথে আমি যুদ্ধ করব। আচ্ছা, আরেকটা জিনিস, যে ডান পাশে বসে আমরা সূরা ইয়াসিন শরীফ এবং বিভিন্ন সূরা বিশেষ করে কালমা তৈয়বাতে বড় বড় করে পড়া উচিত। দেখেন, অনেক সময় ছোট আওয়াজে পড়ার কারণে আমরা অনেক সময় আমাদের কানে আসে না, কারণ আমাদের দৃষ্টিটা বা আমাদের যেটা অন্তরের একনিষ্ঠতা যেটা রয়েছে এটা অন্যদিকে ফিরে যায়, এবং আমরা কোন একটু তেলাওয়াত করছি কিন্তু বাইরে থেকে অনেক নয়েজ আওয়াজ আসছে, তো তেলাওয়াত আমাদের মন লাগে
না। জি জি,
তো এরকমই হয় যখন মৃত ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় থাকে তখন শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা, এই দিক থেকে ভাই বোন আত্মীয়-স্বজন কান্নাকাটি করছে, তখন কিন্তু ছোট ছোট আওয়াজে যদি আমি কলমা শরীফ পড়ছি, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছি, তখন সে ইয়াদ করতে তার কষ্ট হয়ে যায়।
না, যেটা বলছে সেটা হচ্ছে আমরা যখন কোনো ব্যক্তি মৃত শয্যা অবস্থায় থাকে, যারা আমরা আশেপাশে কলমা শরীফ পাঠ করি,
রুমটা খালি করে দেয়া।
আচ্ছা,
এবং আল্লাহ ওয়ালারা ওখানে থাকা,
আল্লাহ
ওয়ালারা। দ্বিতীয় নম্বর একটা জিনিস হচ্ছে রুমের মধ্যে কোনো পশু পাখি প্লাস মানুষের ছবি আছে কিনা সেটা খেয়াল করা, কারণ যে যেখানে এরকম ছবি থাকে জীবজন্তুর বা মানুষের বা কুকুর থাকে, জীবিত কুকুর থাকে, ওখানে সরকারাত ওয়ালম সাল্লাল্লাহু তাআলা ইসলাম তশরিফ আনা, ফেরেশতাদের তশরিফ আনা, এটা কিভাবে আশা করা যায়? হাদিসের আগের মধ্যে
গুরুত্বপূর্ণ বিষয় এটা
স্পষ্ট মানা রয়েছে, তো ওখানে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, তো রহমতের ফেরেশতা যদি ওই মুহূর্তে প্রবেশ না করে তো আমার ঈমান হিফাজত কিভাবে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি তশরিফ না আনেন, আমার গোসে বাগদাদ রাদিয়াল্লাহু আনহু যদি তশরিফ না আনেন, তাহলে আমার ঈমান কিভাবে সুরক্ষিত হবে? তো তাদেরকে আসার জায়গা করে দিতে হবে।
তাদের এখানে কি আমরা শুধুমাত্র যখন কোনো ব্যক্তি মৃত্যুশয্যা অবস্থায় রয়েছে ওই সময় ছবিগুলোকে নিয়ে ফেলবো, এখন কি নিব না?
অর্থাৎ এই চরম এবং পরম মুহূর্তে যদি ওই ছবির কারণে আমার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এটা অন্যান্য সময় কিভাবে জায়েজ হতে পারে? তাই এটা তো শরীয়তের মধ্যে নাজায়েজ রয়েছে, সেজন্য আমরা কিভাবে এটা রাখতে পারি?
এবং মৃত্যুটাও কি কোনো নির্দিষ্ট সময় রয়েছে যে এই সময় আসতে পারে, এই সময়ের আগে আমি ছবিটা নিয়ে ফেলবো?
এরকম তো কোনো কিছু নাই।
তাহলে আমরা সকলে জানি
এখানে আরেকটা যেটা বলছেন ছবির কথা, বর্তমান যেটা প্রেক্ষাপটে দেখা যায় অনেক লোকের ঘরে, ড্রয়িং রুমে, বেডরুমে বিভিন্ন ছবি দেখা যায়,
জি
ছবি রাখে, কিন্তু সে জানে ছবি রাখাটা কি রয়েছে, নাজায়েজ রয়েছে। কেন, কিভাবে জানে? দেখা যায় যখন তার ঘর থেকে তার নিকটস্থ কেউ মারা গিয়েছে, তখন দেখা যায় ছবির উপর কি পর্দা লাগিয়ে দেয়, না তো ছবি উঠিয়ে নেই।
আল্লাহ,
না আসলে জানে সবাই,
জানার পরেও তারা এটা সরায় না,
জানে, কিন্তু যখন তার ঘরের মধ্যে কেউ ইন্তেকাল হয় তখন সে কাজটা করে।
আচ্ছা, এমনও দেখা যায় যে আপনি যেটা বলেছেন, হ্যাঁ এখন কেউ মারা গেছে আমাদের ঘরের মধ্যে, সেজন্য আমি ছবিটা নিয়ে ফেলেছি, দেখা যায় কি এমন 40 দিন চলে গেলো বা 1 মাস চলে গেলো বা 2 মাস চলে গেলো, তার সুখাহতর মন মানসিকতা আমাদের মন থেকে চলে গেলো, আবার সেই ছবিটা আমি টাঙিয়ে দিলাম।
অসুদ ভাই আসলে যে বললেন, অসুদ ভাই বললেন এখন 40 দিন কোথায়, বর্তমান যে অবস্থা, মারা যাওয়ার 3 দিন তো সুখ করে, কিন্তু 3 দিনের মধ্যে দেখা যায় ওই মৃত ব্যক্তির বাড়িটা যেন একটা মানে বিয়ে বাড়ির মতো হয়ে যাচ্ছে। না দেখা যায় আমরা মানে প্রচলিত রীতি অনুযায়ী একজন মৃত সে সাইতে রয়েছে কোথায়, এখনো দাফন করা হয়নি, আঙ্গিনায় নয়তো বা বারান্দায় আছে, তাকে এখনো দাফন করা হয় না, কিন্তু তার জন্য কি করা হয়, একটা সলা পরামর্শ করা হয়, কখন তার 4 দিনের ফাতেহাটা দেওয়া হয়, কিভাবে উৎসাহ করা হয়, কিভাবে অর্থাৎ দেখেন ওই 4 দিনটা করা হয় এই জন্য যে পারে 3 দিনের সুখটা ভুলে যাওয়ার জন্য ফাতেহার ব্যবস্থা করা হয়, কিন্তু এখন 3 দিনও হয় না, এখন দাফনও করা হয় নাই, তার আগে আগে ফাতেহার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়।
আজকাল আমরা এমন একটা সময়ে আমরা অতিবাহিত করছি, আমাদের সমাজটা কেমন বানিয়ে ফেলেছি, কোন বান্দার মৃত্যুবরণ করলে এটা থেকে আমাদের ভয়ে বিন্দু পরিমাণও নাই বললে চলে।
থেকে এখন তো বর্তমান সময় কৌশল ভাই দেখেন মৃত্যুবরণ করেছে, লাশ রয়েছে, এখনো দাফন করা হয় নাই, সবাই তো হাসি ঠাট্টার মধ্যে রয়েছে, সবাই খানাপিনার মধ্যে ব্যস্ত রয়েছে, এমন ভাবে খানাপিনার আয়োজন করে থাকে যেন সেখানে আজকে কি হচ্ছে, বিয়ে শাদীর প্রোগ্রাম হচ্ছে। তারপর দেখা যাচ্ছে মৃতকে দাফন করতে যাচ্ছে, কেউ সেলফি নিয়ে ব্যস্ত, কেউ হাসি টাট্টার মধ্যে ব্যস্ত, নামাজ জানাজার নামাজ পড়ছে সেখানে সবাই হাসি টাট্টা গল্প গুজবের মধ্যে ব্যস্ত, যে কেউ আমাদের আগে চলে যাওয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করা সেটা আমাদের জন্য একটা শিক্ষা, আমাদেরকেও তার পিছিয়ে পিছিয়ে যেতে হবে, কিন্তু এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি, জানাজা পড়ছি কালকে, আগামীকাল আমার জানাজা পড়তে হবে, দাফন করছি আগামীকাল হয়তো আমাকে দাফন করা হবে, কিন্তু সেগুলো আমরা উদাসীন হয়ে গেছি।
যেমন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ঘরের মধ্যে ছবি টাঙানো, আমরা জানি যে এই ছবিটা যদি আমি টাঙিয়ে রাখি, কিতাবের মধ্যে এটাও রয়েছে কে আমাদের দিন বলা হবে এই ছবির মধ্যে তুমি জান দাও, প্রাণ দাও, এটা আমার দ্বারা কখনো সম্ভব না।
যে অঙ্কন করেছে,
আচ্ছা ওইটা অঙ্কন করেছে, জি জি, তাকে বলা হবে যে ছবির মধ্যে কি আমাদের দিন তুমি এটাকে প্রাণ দাও।
আমাদের স্কুলের মধ্যে বা আমরা যেখানে প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করছি ওখানে মধ্যে আমাদেরকে ট্রেন্ড আপ করা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে যেগুলা ছবি আঁকো এইভাবে, তখন বাচ্চা এটা বাস রং তুলি দ্বারা সে আঁকছে, ডিজাইন করছে, এটা তার একটা শখের বশত সে করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের বিভিন্ন অকেশনের মধ্যে, যেমন রবিউল শরীফ আসছে, বাচ্চাদের উৎসাহিত করছে কি মদিনাতে এবার ছবি আঁকো,
সুবহানাল্লাহ,
খানে কাবার ছবি আঁকো, ফয়জানে মদিনা ছবি আঁকো, বিভিন্ন মসজিদ মিনারা ইত্যাদি মাজারে পাক, ইসলামী যেগুলো ঐতিহ্য আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এগুলো বাচ্চাদেরকে মানে রং তুলিতে আঁকানোর চেষ্টা করছে, আমাদের পুরনো স্মৃতিটা তুলে ধরার চেষ্টা করছে। তো আমরা যদি বাচ্চাদেরকে এভাবে ট্রেন্ড আপ করি না, তো ইনশাল্লাহ বাচ্চারা আর ওই নাজায়েজ ও হারাম জিনিস আঁকবে না,
বিভিন্ন মানুষের চিত্র এঁকে।
মাসুদ ভাই আপনার কথা থেকে একটা সুন্দর কথা মনে পড়ে গেল, যে পরিবেশ আসলে ছোট থেকে পরিবেশটা সে পাচ্ছে না,
পাচ্ছে না,
সে না তার মা না তার বাবা তাকে শিক্ষা দিয়েছে ঘরে ছবি রাখলে গুনাহ হবে, সামনে থাকলে নামাজ আদায় হবে না, এরকম কোন শিক্ষা দিচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ গত 2-4 দিন আগের একটা ঘটনা, আমাদের এক ইসলামী ভাই, ছোট্ট একটা ছেলে 5-6 বছর হবে, সে নামাজ পড়তে যাচ্ছে, তার ছোট এখনো কি নামাজ তার কি হয়নি, তার উপর ফরজ হয় নাই, সে নামাজ পড়তে যাচ্ছে,
জি,
তো তার সামনে চিপস রাখা হলো, ওই চিপস এর মধ্যে
একটা
কার্টুনের ছবি আছে।
আচ্ছা,
আমি দেখে অবাক হয়ে গেলাম, মাশাআল্লাহ ইসলাম ভাই কিভাবে তাকে এখন থেকে ট্রেন আপ করছে, 6 বছরের ওই ছেলেটা হতে পারে কিন্তু এখনো আমি জানি তার উপর নামাজ ফরজ হয় নাই, সে নামাজ পড়তে দাঁড়াচ্ছে, তো সে তার বাবাকে বলছে হ্যাঁ বাবা আমার নামাজ হবে না, কেন?
আচ্ছা,
সে অবাক
যে ছোট্ট ছেলে বলছে যে
বাবা কেন হবে না, যে ছবি রয়েছে, কোথায় ছবি রয়েছে, চিপসের, মানে আমার সামনে চিপসের, দেখুন দাওয়াত ইসলামী এই ছোট শিশু থেকে আলহামদুলিল্লাহ কিভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে, আসলে এগুলো হচ্ছে পরিবেশ। পরিবেশ আপনাকে কথা বলতে শিখায়, পরিবেশ আপনাকে চলতে শিখায়, পরিবেশ আপনাকে কবরের কথা স্মরণ করিয়ে দেয়।
বলতে গেলে উত্তম পরিবেশ মানুষকে উত্তম বানিয়ে দেয়।
এটা হয়তো এটার বরকত হতে পারে যে আমিরুল ইসলাম আমাদেরকে একটা দরসের শিক্ষা দিয়েছেন, ঘর দরস, ঘরের মধ্যে ইসলামী মন্দিরকে নিয়ে একটা দরস দেয়া, বা ইসলামী ভনারা তাদের মাঝে এটা দরসটা দিবে, বাচ্চারা থাকবে সেখানে, যে নামাজের আহকামের মধ্যে এই ছবি, নামাজ রত অবস্থায় সামনে ছবি থাকলে কি হুকুম, এটা হয়তো রয়েছে, ওখান থেকে দরস দেয়া হয়েছে, বাচ্চা শুনেছে, এটা ঘর দরসের একটা বরকত হতে পারে মাশাআল্লাহ। তো এভাবে যদি আমরা শিক্ষা দেই তো ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা পরবর্তীতে বড় হয়ে ইসলামী বিধান মতো চলার একটা প্রয়াস পাবে ইনশাআল্লাহ। এবং যেগুলো কুপ্রচলিত রীতিনীতি রয়েছে তা থেকে ইনশাআল্লাহ তারা জানে বেঁচে যাবে।
মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয়। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করছিলাম যে আমরা যখন কোনো আমাদের পরিবারের মধ্যে বলেন কেউ যখন মৃত্যুসজ্জা অবস্থা থাকে তখন আমরা যেন কোনো ছবি আর টাঙ্গিয়ে না রাখি আমরা এখন থেকে, কেননা যে গরম মধ্যে কোন ছবি টাঙিয়ে থাকে সেই গরম মধ্যে ফেরাস্তাও যায় না, আর মৃত্যুর সময় সে সমস্ত অবশ্য সেই একজন ফেরাস্তার উপর তার অবশ্য নির্ভরশীল ফেরাস্তারা আসবে, তাহলে তার গরম উপর রহমত বর্ষিত হবে। আর এই মৃত্যুসজ্জা অবস্থা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের হুজুরা বলছিলেন যে এই সময় বান্দার কাছে শয়তান চলে আসে যে তার ইমানকে চিনিয়ে নেওয়ার জন্য। যেই বান্দার ইমান চলে যায় সে বান্দা আকিরাত সারা তার পুরা কি জাহান্নাম আর জাহান্নাম, যে ইমান নিয়ে যেতে পারে নাই। তাহলে চিন্তা করে দেখেন ইমান নিয়ে যাওয়া কত বড় সৌভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো আলোচনা আমাদের হুজুর থেকে ইনশাআল্লাহ শ্রবণ করব। আবার আমরা কল এস এম এস এর দিকে এগো ইনশাআল্লাহ। যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ আনামাত্তার রিহাট হাজার থেকে যে আরজ করতে আলহামদুলিল্লাহ, আজকের যে ইসলামিক জীবনের বিষয় হলো মৃত্যু ও প্রচলিত রীতিনীতি। তো আমি আমার কাউসার কাছে আরজ করতেছি যে সবাই তো আমরা মরণশীল, মানুষটা একদিন একদিন মৃত্যু বরণ করতে হবে। তো আমরা তো এই দুনিয়ার জন্য বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি, তো এই বিষয়ে যদি কিছু আমাদেরকে
ইনশাআল্লাহ আমরা শ্রবণ করছি, করে আসছি আরো ইনশাআল্লাহ। আমাদের আমরা হুজুর থেকে ইনশাআল্লাহ শ্রবণ করবো। পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ আকারি, খাগড়াছড়ি জেলা মানিকপুরি থেকে বলছিলাম। আজকের যে মাদানী চ্যানেলে অনুষ্ঠান চলতেছে মৃত্যু ও প্রচলিত রীতিনীতি নিয়ে, ইনশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান। তো আমার এখানে একটি কিছু জানার বিষয় আছে। বিষয়টা হলো যে ব্যক্তি মৃত্যু সজ্জায় থাকে তাকে কি আমরা কোনো কিছু পড়াবো, না আমরা দোয়া দরুদ গুলা যেগুলো আছে ওগুলো আমরা পড়বো? অনেকের জায়গায় দেখি মৃত্যু ব্যক্তিকে বলে যে কালিমা পড়ায়, তো এটা কি সঠিক না যারা উপস্থিত আছে তারা পড়বে, সেই বিষয়ে একটু জানতে চাইছিলাম।
মাশাআল্লাহ, আপনি আমাদেরকে খাগড়াছড়ি থেকে কল করেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের খাগড়াছড়ির মাশাআল্লাহ জন নিজ্ঞান তিনি উপস্থিত রয়েছেন। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বিষয় বলেছেন যে আমাদের হুজুরে কিছুক্ষণ আগে মাসুদ ভাই আমাদের এই বিষয়ে মাদানী ফুল দিয়েছেন যে আমরা যেন মৃত ব্যক্তিকে পড়ানোর জন্য না বলি, বরঞ্চ আমরা নিজেরাই যেন বড় আওয়াজে উঁচু আওয়াজে কলামা শরীফ, বিভিন্ন সুরা ইয়াসিন শরীফ এগুলো যেন আমরা পাঠ করি। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো মাদানী ফুল শ্রবণ করব। আমাদের অনেক ইসলামে মাশাআল্লাহ আমাদেরকে এস এম এস করছেন। একজন ইসলামী ভাই তিনি লিখেছেন, ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন সৈয়দপুর থেকে বলছি, মাশাআল্লাহ সৈয়দপুর থেকে আমাদের এসএমএস করেছেন। তিনি এটা লিখেছেন যে মৃত্যু মানুষের কি রূহ আসে বাড়িতে এটা কতটা শর্ত। তিনি হয়তো লিখতে চেয়েছেন যে মৃত্যুর পর মানুষের রূহ বাড়িতে আসে কিনা এই ধরনের মনে হয়। তারপর লিখেছেন, আর আমার বাবা সবাবারাত দিন ইন্তেকাল করেছেন, সে কি জান্নাতবাসী হবে? লোক বলে সবাবারাত মৃত্যু নাকি ভালো কথা, গুলো কততা শর্ত। মানে ইনি লিখেছেন যে এনার বাবা সহভারতের দিন ইন্তেকাল করেছে, সহভারতে ইন্তেকাল করেছে। তো মানুষও বলে নাকি সহভারতে ইন্তেকাল হলে তিনি জান্নাতবাসী হবেন, তার এই বিষয়টা আপনি কি বলবেন?
মাশাআল্লাহ, আসলে মুমিন ব্যক্তির মৃত্যুবরণ করার কিছু লক্ষণ রয়েছে, যেগুলা লক্ষণ দেখা গেলে আমরা এটা মনে করতে পারি,
ভালো ধারণা করতে পারি এটা
একটা রহমত হয়েছে তার উপর, ইনশাআল্লাহ তার কলম নসিব হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তার জান্নাতও নসিব হবে। যেমন মৃত ব্যক্তি যদি ব্যক্তি ইন্তেকালের সময় যদি তার কপালের মধ্যে ঘাম দেখা দেয়,
আচ্ছা
ঘাম বিন্দু বিন্দু ঘাম ঝরে, আল্লাহর ওলিরা দেখা যাচ্ছে অনেক সময় ঘাম মোছেন, মাদিনী চ্যানেলের মধ্যে দেখানো হয়েছে এক আলিম মাশাআল্লাহ উনি ওয়াজ তাকরির করছেন, ওই অবস্থা তার ইন্তেকাল হয়, ইন্তেকাল হয় তিনি একটু করে ঘাম মোছেন, এরপর ওয়াজ শেষ করেন, তিনি ঢলে পড়েন। কিবলা শেখ আমির এটাকে কিতাবের ভাষায় রেফারেন্স দিয়ে বলেন, এটা হচ্ছে ভালো মৃত্যুর একটা লক্ষণ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওনার নাকের ছিদ্র বড় হয়ে যাওয়া।
আচ্ছা,
এবং একটা আমার সোহেল ভাই বললেন মাশাআল্লাহ তার চোখ থেকে পানি ঝরা, পানি ঝরা, যে দুনিয়া থেকে তো চলে যাচ্ছি কিন্তু হাই কোনো আমল নিয়ে যেতে পারলাম না, তারা এটার জন্য আফসোস করে,
কান্না করছে।
জি, আর যারা মনে করেন দুনিয়ার এত কিছু ফেরে যাচ্ছে তারা চোখ বড় করে হাই দুনিয়া হাই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা তাদের অবস্থা হয়।
কিতাবের মধ্যে রয়েছে না মুমিন ব্যক্তির জন্য মৃত্যু এটা একটা উপহার স্বরূপ বলা হয়েছে।
তো দেখা যায় কিন্তু কিছু হচ্ছে মৃত ব্যক্তির লক্ষণ, আর একটা হচ্ছে স্থানের কারণে তার উপর আল্লাহ তার রহমত নাজিল হয়। যেমন সাহাবায়ে কারাম আলাইহিম রিদওয়ানগণ মদিনায় তৈয়বা ইন্তেকাল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন, যে আল্লাহ মদিনায় তৈয়বার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শহরের মধ্যে আমাদেরকে মৃত্যু দান করিও,
আমিন।
এটা চাওয়ার জন্য হাদিসে পাক আমাদেরকে বলা হয়েছে। স্থানের কারণেও কিছু বরকত নাজিল হয়।
আচ্ছা,
তৃতীয় নম্বর হচ্ছে সময়ের কারণে,
জি,
মৃত ব্যক্তির উপর আল্লাহ তাআলার বরকত রহমত নাজিল হয়। যেমন মাহে রমজানের মধ্যে কেউ ইন্তেকাল হয়ে যায়, এবং মোবারক সময়ে যদি, যেমন সবে বরাত যেটা বলেছে বরকতময় রাত, ওই মুহূর্তে ইন্তেকাল হওয়া আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনেক বড় দয়া। তৃতীয় নম্বর জুমার দিন যদি কারো ইন্তেকাল হয়।
আচ্ছা,
এগুলো রয়েছে। তো বিভিন্ন জায়গায় যেগুলো ফজিলতময় জায়গা, ফজিলতময় সময়, এগুলোতে যদি ইন্তেকাল হয়, যেমন আরো একটা রয়েছে নেককার ব্যক্তির সামনে যদি ইন্তেকাল হয়,
আল্লাহ সুবহানাল্লাহ,
আমার পীর মুর্শিদ আমার সামনে রয়েছে বা ওলামায়ে আহলে সুন্নাত রয়েছে আমার ওখানে ইন্তেকাল হচ্ছে, আমার চারিধারে ওলামায়ে আহলে সুন্নাত রয়েছে বা ইলমে দিনের মাহফিল রয়েছে, ভালো পরিবেশের কারণে ভালো একটা মত হয়, এগুলোর উপর আমরা ধারণা করতে পারি যে আল্লাহ তাআলার রহমত দয়া অবশ্যই ওই ব্যক্তির উপর হয়েছে। ইনশাআল্লাহ তাআলা দয়া, ইনশাআল্লাহ জান্নাত
আছে।
ইয়াকিনি আমরা বলতে পারবো না, ইয়াকিনি নিশ্চিত ভাবে বলতে পারবো না, আল্লাহর নবীরাই বলতে পারবেন।
মুমিন তো সবসময় মুমিন। একটা কিতাব কাফন দাফন করেছিলাম কিছুদিন আগে, কাফন দাফনের পদ্ধতি, এর মধ্যে লিখেন মুমিন সে সবসময় মুমিন। যে অনেকে মনে করে সে মৃত্যুর সময় কর্মা করে নাই, নাউজুবিল্লাহ, তার সেই ইমান সারা হয় মৃত্যু বরণ করেছে নয়। তারপরে এমনও যে সে হয়তো কিছু করতে পারে নাই, নয়তো বা এইভাবে, যেমন মৃত্যুর সময় অনেকে বেহুশ হয়ে মারা যায়, তার হুঁশ থাকে না, শহীদি মদ হয়, তো তার হুঁশ থাকে না, হয়তো সে কলমাও করতে পারে নাই, নয়তো বা,
আচ্ছা আমরা শুনি নাই,
আমরা শুনি নাই, এইভাবে যে কিতাবে একদম সুন্দর একটা মানে বিস্তারিত লিখে দিয়েছেন কখন তখন পদ্ধতিতে, সে তবুও মুমিন, আমরা শুনি নাই, আমরা দেখিও নাই, তার এরকম কোনো কিউ নেই,
ধারণা রাখতে হবে যে সুধারণা, যে অবশ্যই এই ব্যক্তি ইমান সহকারে তার ইন্তেকাল হয়েছে, এই ব্যক্তি মাশাআল্লাহ জান্নাতি। আসলে দর্শকতা আমরা আমাদের দর্শক সে এসএমএস করেছে, সেজন্য আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম যে মোবারক দিনে সে ইন্তেকাল হয়েছে, মোবারক সময়ে, মোবারক মাসের মধ্যে, মোবারক মুহূর্তের মধ্যে, আমাদের অবশ্যই তো অবশ্যই এটা সৌভাগ্যবান, এবং কেউ মোবারক সময়ে ইন্তেকাল করে নাই আমরা এটা ধারণা করতে পারবো না যে সেই ব্যক্তি ইমান সহকারে মৃত্যুবরণ করে নাই, আমাদের অবশ্যই সুধারণা রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার সে তৌফিক দান করুক। মাসুদ ভাই, আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে আমাদের মাথায় ফুল দিচ্ছিলেন যে মৃত্যু সজ্জায় এখন এই ব্যক্তি রয়েছে, আমরা উঁচু আওয়াজে কালামা শরীফ, সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করব। তো এই সময়ে দেখা যায় কি অনেকে, সে এখন আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি এখন মৃত্যুবরণ করবে, এখন তার যে আশেপাশে যে আপন মানুষরা রয়েছে, তার স্ত্রী হতে পারে, তার মা হতে পারে, তার বাবা হতে পারে, তার বোন হতে পারে, এখন যে তাদের প্রিয় মানুষটা দুনিয়া থেকে চলে যাচ্ছে, এখন তারা দেখতে পাচ্ছে এখন তার মৃত্যুবরণ হয় নাই, এখন তার এমন অবস্থা যে তার কালামা শরীফ পাঠ করার সময় খুব কঠিন একটা সময়, এই সময়ে পরিবারের লোকেরা জোরে কান্নাকাটি করা, এমনকি আপনি যে বিষয়গুলো বলেছেন যে কালামা শরীফ পাঠ না করিয়ে বরঞ্চ তারা কান্নাকাটির মধ্যে লিপ্ত থাকা, এই বিষয়টাকে আপনি কি মনে করেন?
প্রথমে তো আরজ করছিলাম যে আসলে ঘরটাকে শূন্য করে দেয় এক প্রকার।
আচ্ছা,
ইসলামী বোনেরা তো সেখানে না থাকাই ভালো,
যদি কোনো পুরুষের ইন্তেকাল হচ্ছে তাহলে
না থাকা, এবং ইসলামী বোনরা আছে তো ইসলামী ভাইরা যেন পর পুরুষ যারা তারা না থাকে, বিশেষ করে ওখানে অপবিত্র কোনো ব্যক্তি না থাকা,
এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়,
অপবিত্র ব্যক্তি না থাকা, আল্লাহ ওয়ালা ব্যক্তিরা থাকা, এটার কারণে ওনার উপর আল্লাহ তাআলা দয়া নাজিল হবে। তো বেশি পরিমাণে কোরআনে পাকের তেলাওয়াত এবং জিকির আসকার করা এবং কালমায়ে তৈয়বার তালকিন করা এবং আস্তাগফার ইস্তেগফার ইস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকা, সেটার কারণে তার উপর আল্লাহ তাআলার দয়া হবে। তো এমন একটা জিনিস, আর এটা হচ্ছে ওই মৃত ব্যক্তির প্রিয় জিনিস তার সামনে না রাখা,
আচ্ছা, দুনিয়াতে যে বিষয়গুলা তার প্রিয় ছিল,
প্রিয় ছিল,
এগুলা তার সামনে না রাখা।
দ্বীনের ক্ষেত্রে যদি প্রিয় জিনিস হয় তাকে রাখতে পারেন আমি,
যদি কোন মোবারক আর
জি আমি আমার মসজিদের ইমাম সাহেবকে খুব মহব্বত করি তার দ্বীনের কারণে।
আচ্ছা,
তো দ্বীনের কারণে দ্বীনদার ব্যক্তি সামনে থাকতে পারে। আমি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আমার কাছে কোন তবরুক আসে,
তবরুক এসেছে,
আমি এটাকে মহব্বত করে দ্বীনের খাতিরে ওটা আমার সামনে থাকলে ইনশাআল্লাহ এটার কারণ আমার
উপর দয়া দিয়ে এটা
ঠিক আছে, এরকম কিছু থাকা যায়। কিন্তু দুনিয়ার কোন নেয়ামত যে জিনিসের প্রতি তার দিল লেগে গিয়েছিল ওই রকম জিনিস তার সামনে না রাখা। সন্তানকে হয়তো দুনিয়ার ক্ষেত্রে মহব্বত করতো যার প্রতি সে দুর্বল,
জি
তাকে সামনে না রাখা।
মানে এক কথা বলতে গেলে যে বিষয়গুলা দুনিয়ার সাথে রিলেটেড রয়েছে
ওগুলো তার সামনে রেখে সরিয়ে ফেলা।
আমাদের সন্তান মানে এখানে আবার হয়তো ভুল বুঝতে পারে,
জি জি
সন্তান কোরআন শরীফ পড়তে পারে,
জি 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 জি,
সে যদি এখন কিন্তু কোরআন সন্তানকে বেশি মহব্বত করে,
জি জি,
কিন্তু সে আলেম রয়েছে
দিনের খাতিরে যদি সন্তান আলিম মাশাআল্লাহ উনি ভালো নামাজে ইবাদত
করে, আমি এই সন্তানকে রেখে যাচ্ছি এই সন্তান ইসলামে কবরে শান্তি পাবে
পাশে থাকাই চায়। আচ্ছা, আরেকটা জিনিস, মৃত ব্যক্তি মানে মৃত্যুসজ্জার আগে ওনাকে সুযোগ দেয় কোনো ওসিয়ত নসিহত যদি থাকে ওনার কাছ থেকে সেগুলা
শুনে নেওয়া,
শুনে নেয়।
আচ্ছা,
অনেক সময় বিলাপের কারণে উনি বলতে চাইলো সেটা হয়তো সুযোগ হয় না। অনেক কিছু আছে, যেমন আপনি আমার কাছে টাকা পাবেন হয়তো আমি বলে যেতে পারলাম না আমার ব্যস্ততার কারণে, তা আপনার টাকাটা আমি এক প্রকার আত্মসাত করে কবরের মধ্যে চলে গেলাম। তো সন্তানদের উচিত এই জিনিসগুলা জেনে নেওয়া, যে আপনার কোনো লেনদেন আছে কিনা, বা এখন আমাদের করণীয় কি আমাদের কিছু নসিহত করেন। তো যখন রোগীকে দেখতে যায় এই জিনিসগুলো আগে লিখে নেওয়া
দরকার।
এখন তো আমরা হয়তো বসে থাকি যে বাবা তোমার সম্পত্তি আছে কোনটা কাকে দিবা এটা লিখে
দাও,
এটা নিতে চাই না যে বাবা কে তোমার কাছে কর্জ পাবে আমাকে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি দুনিয়াতে খেটে হলে মজদুরি করে হলো তোমার কর্জ আমি আগে শোধ করবো। প্রথম উচিত হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে, মৃত ব্যক্তি ইন্তেকালের পরে প্রথম হক হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে পাওনাদারদের জিনিসগুলো দিয়ে দেওয়া, তার ওসিয়ত পালন করা।
এখন এমন তো অনেকে সন্তান রয়েছে যে বাবা থেকে এই জন্য জিজ্ঞেস করে না, বাবা ইন্তেকাল করতে হলে আমার থেকে সে কর্জগুলো শুধরাতে হবে। আসলে মাসুদ বাবু যে বিষয়টা বলেছেন ওসিয়ত করে যাওয়া, আচ্ছা ওসিয়ত কি আমার মৃত্যুর আগে, এখন আমার আমি এখন হায়াত রয়েছে আমার এখন শরীরে সুস্থ রয়েছে আমি এখন কি ওসিয়ত করতে পারবো?
অবশ্যই পারবেন, আমির আলে সুন্নাহ তো অনেক আগে থেকে ওসিয়ত করে গিয়েছে।
সুবহানাল্লাহ,
আমির আলে সুন্নাহ 40টা ওসিয়ত করেছেন, এছাড়াও অনেক ওসিয়ত ওনার আছে লিখিত আকারে 40টা ওসিয়ত করেছেন, ওসিয়ত করা সুন্নাত।
সুবহানাল্লাহ,
এটা আমরা ওসিয়ত করে যাব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন, আমির আলে সুন্নাহ তো এরই ধারাবাহিকতা ওসিয়ত করেছেন, একটা সুন্নতের উপর আমল করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের ওসিয়ত করা চাই।
ওসিয়ত করেন এই জন্য মনে করেন, ওসিয়ত করা মানে কি, মানে আমি মৃত্যুর আগে ওসিয়ত করে যাচ্ছি, এখন এই বয়ে যে আমার আমি এত আর্লি এত তাড়াতাড়ি মরে যাব। এবং কি অনেক এমন রয়েছে কেউ যদি তার মুখ দিয়ে মৃত্যু কথার শব্দও বের করে, অনেকে বলে না না এই কথাগুলো বলিয়েন না, তার মুখে হাত দিয়ে দেয় যেন মৃত্যু শব্দটা সে না নেয়, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সোহেল ভাই তার কাছে আসবো আমি বিষয়ে।
মৃত্যুকে তো জিকির করার জন্য প্রতিদিন বলা হচ্ছে যে যত মৃত্যুকে স্মরণ করবে এটার বিনিময়ে সে সওয়াব পাবে। আখিরাতের ফিকির করা মানে পুরো এক বছর ইবাদত করার চেয়ে আফজল, আখিরাতের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করাটা, ফিকিরের মধ্যেই না করা,
মানে যখন আমি মৃত্যুর কথা বলছি আমার থেকে আখিরাতের চিন্তা আসছে, আর এই কিছুক্ষণ সময় চিন্তা করাটা 60 বছর ইবাদত চাইতেও উত্তম বলা হয়েছে।
সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন মোহরের মধ্যে
জি
আল মউত
শব্দটা
লিখে রাখতেন যে যে তোমার জন্য মৃত্যুটাই যথেষ্ট, তোমার জন্য নসিহত হিসাবে মৃত্যুটা যথেষ্ট, এই জিনিসটা উনি ওনার মোহরের মধ্যে অঙ্কিত করে রেখেছিলেন।
মানে যখন তখন যেন আমার মৃত্যু কথাটা স্মরণ চলে আসে।
আমাদের আমি আলোচনা তো তার ইনার ঘরের মধ্যে চারিদিকে আলমত আলমত মৃত্যু মৃত্যু, মানে এটা লিখে যেভাবে ওয়াল ম্যাট আমরা সাজাই,
আমাদের এই শিক্ষা দিচ্ছেন যেন আমরা প্রতিটা মুহূর্তে আমাদের মতের কথা চিন্তা আসে। আসলে খুব সুন্দর বিষয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ শ্রবণ করছিলাম যে আমরা সাধারণত আমাদের সমাজের মধ্যে বা আমাদের পরিবারের মধ্যে যদি কোনো কেউ কথাবার্তার মধ্যে যদি তার মুখ দিয়েও এটা ভুলে বের হয়ে চলে আসে যে আপনারা এরকম মত হয়ে যেতে পারে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে, তখন আমরা এটাকে অলক্ষণেও মনে করে থাকে অনেকে যে এরকম এটা বলিও না, মৃত্যু কথাটা মুখ দিয়ে আনিও না। কিন্তু মাশাআল্লাহ নিজ্ঞান সুরা যিনি হাজির মারাতে তিনিও একটা খুব সুন্দর বিষয় বলেছেন, তোমাদের প্রতিটা আলোচনায় প্রতিটা মুহূর্তে প্রতিটা বৈঠকে মৃত্যুর কথা মৃত্যুর আলোচনা করো, কারণ এর দ্বারা আমাদের আকিরাতের চিন্তা ভাবনা আসবে। আর আমরা শ্রবণ করলাম যে যে ব্যক্তির আকিরাতের ব্যাপারে কিছুক্ষণ সময় সে চিন্তা ভাবনা করে তাহলে তার 60 বছরই বলা হচ্ছে উত্তম বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় নসিব করুক। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন, আমরা কল দিকে গো।
মোহাম্মদ গোলাম ইয়াসিন খাগড়াছড়ি সদর থেকে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান ইসলামী জীবন। আজকের বিষয়বস্তু মৃত্যু ও প্রচলিত রীতিনীতি। আজকের স্টুডিওতে তশরিফ এনেছেন আমাদের হুজুর নিগরান সোহেল হুজুর, এবং যারা স্টুডিওতে আছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তো আমি যে বিষয়টি জানতে চাই তা হলো, আমরা সুন্নি ওলামা একরামকে বলতে শুনেছি যে যখন আশিকের রসুল দুনিয়া থেকে বিদায় নিবেন, ইন্তেকাল করবেন কবরে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবেন, তো আশিকের রসুলরা দেখে প্রিয় নবীকে চিনতে পারবেন। তো সেক্ষেত্রে যারা গোস্তাখে রসুল রয়েছে, ওলিয় একরামের শানে যারা বিয়াদবি করে, তো সেক্ষেত্রে ওরা কি আমার দয়াল নবীকে দেখবে, ওরা কি আমার প্রিয় নবীর সাক্ষাৎ পাবে? যদি এই বিষয়ে কিছু বলতেন তাহলে মদিনা মদিনা হতো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাসুদ ভাই আপনার কাছে আসবে বিষয়ে মাদানীপুর সবর করার জন্য ইনশাল্লাহ। এস এম এস দিকে ইনশাল্লাহ। আমাদের একজন ইসলামী ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। নাম লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি লিখেছেন, আমার বাড়ি ফটিকছড়ি, মাশাল্লাহ ফটিকছড়ি থেকে আমাদের এসএমএস করেছেন, এবং এটাও লিখেছেন, মাশাল্লাহ আর সোহেল ভাইকে দেখে আমার খুব ভালো লাগছে। মাশাল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আমাদের
কমই আসেন, ঘন ঘন আসার একটু,
আল্লাহ তালা বরকম নসিব করুক। অপর যে আমাদেরকে এস এম এস করেছেন, রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় তখন তার তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে, এক সদকায়ে জারিয়া, দুই ইসলামী জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, তিন সুসন্তান যে তার জন্য দোয়া করে। প্রশ্নটি হলো, তিন নম্বর, এটি কি শুধু সন্তানের জন্য কি বরাদ্দ, কিনা তার নাতি স্ত্রী ইত্যাদির জন্য বরাদ্দ রয়েছে? আসলে কুসুন্দর বিষয় যে আমরা এমন কেউ রেখে যাই, এমন সন্তান রেখে যাবা যে আমার দ্বারা সেই ইসালে সব করার মাধ্যম পাচ্ছে। হুজুর, এ ব্যাপারে আপনি কি বলবেন যে এমন সন্তান রেখে যাওয়া যে সন্তানকে আমার জন্য ইসালে সবের মাধ্যম হবে?
মাশাআল্লাহ, আসলে কাউসার ভাই, আমাদেরকে মানব জাতির ইবনে আদম বলা হয়, আদম সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম তো প্রথম দুনিয়াতে মানব, যিনি নবী ছিলেন, রসুল ছিলেন, দুনিয়াতে এসেছেন প্রথম, দুনিয়াতে আগমনের ক্ষেত্রে প্রথম উনি, কিন্তু আমাদেরকে আদম সন্তান বলা হচ্ছে। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইবনে রসুল বলা হচ্ছে, রসুল পাসাল্লাল্লাহু আলাইহি পুত্র বলা হচ্ছে, কেননা আমার বংশ দিয়ে যাই আসবে সব আমার সন্তান। আমার নাতি যেটা সেটা আমার সন্তানের সন্তান, নাতির ছেলে যেটা এটাও আমার সন্তান হয়ে তো আসছে না, আমার সন্তানের।
জি জি,
তাই এক্ষেত্রে
মানে যিনি প্রশ্ন করেছেন,
আমার বংশের মধ্যে যদি যার দ্বারা দ্বীনের খিদমত হয় এমন কোন সন্তান যদি আল্লাহ তাআলা দান করেন, যে সন্তান নেকির কাজ করছে, যে সন্তান সমাজের উপকার করছে, ভালো কাজ করছে, ইনশাআল্লাহ এটার সওয়াব আল্লাহ তাআলা চাইলে।
এবং আরেকটা বিষয় তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে স্ত্রী। অবশ্য তার স্ত্রী তার তাকে স্ত্রীকে শরীর সমতাবে চালানোটা তার দায়িত্ব ছিল, এখন সে ইন্তেকাল করেছে, তার স্ত্রী এখন শরীর সমতাবে চলছে না, তো এটাও মনে করেন
ইন্তেকালের পর মনে করেন স্ত্রী আজাদ হয়ে যায়, স্ত্রীর সাথে তার আর কোনো তাল্লুক থাকে না, সম্পর্ক থাকে না। এখন তালাক দিলে যেরকম হয়ে যায় সম্পর্ক, তালাকের পর স্ত্রী চাইলে অন্য জায়গায় বিয়ে নিতে পারেন, তো ইনার ইন্তেকালের কারণে ওনাদের বৈবাহিক সম্পর্কটা বাধা সৃষ্টি হয়ে গেল, দেওয়াল সৃষ্টি হয়ে গেল, তো উনি ওই পারে চলে গেলেন, ইনি এ পারে আছেন, ওনার ইখতিয়ার, উনি কোনো
স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে না,
ইদ্দত পালন করতে হবে,
যে বিষয়টা আপনি বলছেন ইদ্দতের ব্যাপারে। মাশাআল্লাহ দোস্ত, আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটা কাফন দাফনের পদ্ধতি, এটার ব্যাপার, এটার মধ্যে মাশাআল্লাহ ইদ্দত এই বিষয়টা নিয়ে খুব বিশ্লেষণ ভাবে রয়েছে। আমি বলবো আপনারা সকলেই এই কিতাবটা সংগ্রহ করুন মাকতাবুল মদিনা থেকে, এবং আরো বিভিন্ন যে মাশাআল্লাহ আপনারা আমাদের থেকে জিজ্ঞাসা করছেন এই বিষয়ে বিভিন্ন, আলহামদুলিল্লাহ আমাদের এই কিতাবের মধ্যে, এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আর একটা ডিপার্টমেন্ট রয়েছে দারুল ইফতাহ আহলে সুন্নাত, এটার মধ্যেও আপনারা বিভিন্ন মাশাআল্লাহ গুলো পেশ করতে পারেন, আপনাদের মাশাআল্লাহ ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই এটা আপনারা যারা মাকতাবুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন না, আপনারা www.dawatislami.net থেকেও এই রিসালাটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা আর পড়ে এবং আমল করার সে সৌভাগ্য দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আবারো আমাদের আলোচ্য বিষয় যে রয়েছে মৃত্যু এবং প্রচলিত রীতিনীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আমাদের হুজুর থেকে এটা শ্রবণ করছিলাম আপনার থেকে যে বিষয় একজন ব্যক্তি সে এখন মৃত্যুশয্যা অবস্থায় রয়েছে, আপনি বলছিলেন আমাদের উচ্চ আওয়াজে পড়া দরকার এবং ওই ঘরের মধ্যে যদি পুরুষ হয় তাহলে মহিলার জন্য সরে যায়, এবং আপনি এটাও বলেছেন যে ওই সময় তার দুনিয়া বিষয়ে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য তার চোখের সামনে থেকে সরে নেওয়া হয়। আর কি কি বিষয় এমন রয়েছে আপনি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চান?
ওই অবস্থায় আমরা পর্দার বিধানটা কিন্তু মেনটেন করি না। পর্দা
কিরকম?
মৃত্যুর আগে হোক মৃত্যুর পরে হোক, আমার মা ইন্তেকাল করেছেন, তো আমার মায়ের মাকে দেখাটা দুনিয়াতে যাদের জন্য হারাম ছিল তারা যেন আমার মায়ের ইন্তেকালের পরও না দেখেন। যতক্ষণ পর্যন্ত মাকে দাফন করা হয় না ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকা। এটা স্ত্রী হোক, আমার স্ত্রীকে যেভাবে দুনিয়াতে কেউ দেখতো না,
জি,
তো তাদের থেকে আমাকে আড়াল করে রাখতে হবে, চাই সে মেডিকেল ইন্তেকাল করুক চাই আমার ঘরের মধ্যে ইন্তেকাল করুক। এভাবে অনেকে দেখতে চায়, ঠিক আছে আমার বেয়ান মারা গেছে আমি এখন
মানে লাস্ট বার জীবনে
আত্মীয়-স্বজন যারা সবাইকে দেখায়।
আপনি যদি এই অবস্থায় যদি না দেখান তারা রাগ করেন। আপনি যদি এখন আপনার আত্মীয়কে
বা কনিষ্ঠ আত্মীয়,
জি জি,
আপনি না দেখালে তারা রাগ করবে।
মেয়ের শ্বশুর পক্ষ আসছে, হ্যাঁ, ওদেরকে যদি এখন না দেখান তারা রাগ করছে, আমরা গেলাম জামাই গিয়েছি আমাকে দেখাই নাই, এরকম একটা জিনিস না। তো এক্ষেত্রে আসলে মেনটেন করা দরকার পর্দা নীতিটা। এমনকি বলা হচ্ছে যখন ইন্তেকাল করো না তো স্বামী তার স্ত্রীকেও বিনা প্রয়োজনে না দেখবে, না স্পর্শ করবে, হ্যাঁ জরুরত যদি হয় তাহলে এইভাবে স্পর্শ করবে, যেমন কবরে নামানোর সময় ইত্যাদি ক্ষেত্রে, যাতে তার শরীরের মানে একটা স্পর্শের ভাব উষ্ণতা যেন সে অনুভব না করে, এরকম মোটা কাপড় দ্বারা সে ধরবে। তো স্বামী স্ত্রীকে গোসল করাতে পারবে না। এক্ষেত্রে তো পর্দার বিধিবিধান গুলো আমাদের আসলে দরকার।
এই ক্ষেত্রে আপনি যে বিষয়টা বলেছেন যে এখন আমি যদি আমার পরিবার আত্মীয় তারা এখন দেখতে চাচ্ছে, আমি তাদেরকে এখন না দেখলে তারা রেগে যাবে, আমি এই বিষয়টা দেখে তারা যদি তাদেরকে যদি এখন না দেখা আমার মাকে বা আমার স্ত্রীকে তাদের সাথে আমার একটা সম্পর্ক মানে বলতে গেলে, তো এখন কি আমি শরীয়তের এটাকে শরীয়তকে বাদ দিয়ে কি তাদের মন খুশি করার জন্য
এখন শরীয়তকে বেশি পালন করা যায়, কারণ এই মুহূর্তের আমল গুলো তার জন্য বেশি কাজে আসবে,
কাজে আসবে।
কবরের মধ্যে তো আমার দুনিয়ার ফ্যাশন রীতিনীতি তো কাজে আসবে না। শরীয়তকে যদি আমি পালন করি এটা আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার স্ত্রীর জন্য বা আমার পরিবারের সকলের জন্য এটা উপকারজনক হবে। তাই সেক্ষেত্রে আমাদের দৃষ্টি রাখা দরকার। আমি তো বলবো প্রত্যেক ঘরে একজন আলিম দিন যেন হয়। আল্লাহ তাআলা এত নেয়ামত দান করেছেন, আমাদের সন্তান সন্তানদের দান করেছেন, অগাধ টাকা সম্পত্তি অনেক কিছু দিয়ে গেছেন, আমরা কি পারি না একজন সন্তানকে আলিম বানাতে? সে চাই প্রত্যেককে যদি বানাতে পারি তো মদিনা মদিনা, হ্যাঁ প্রত্যেককে তো আমরা শরীয়তের শিক্ষাটা তো দিব,
যতটুকু
পর্যন্ত শরীয়ত পালন করতে হয় সেই সমস্ত জিনিস আমাদের জানা উচিত, সবাইকে এটা শিক্ষা দিব, কিন্তু একজনকে ভালো আলিম বানাবো যে অন্য হাজার জনকে পড়াতে পারবে, শিক্ষা দিতে পারবে, এরকম চাই সে ইসলামী বোন হোক চাই ইসলামী ভাই হোক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ইসলামী বোনদেরকেও আলিমা বানানোর ক্ষেত্রে বিভিন্ন কোর্স আলহামদুলিল্লাহ শুরু করেছে, অনলাইনের মধ্যে বলেন বা মাদ্রাসা জামিয়াতুল মদিনা বালিকা শাখার মধ্যে যদি মহিলা শাখার মধ্যে ভর্তি হয় আলহামদুলিল্লাহ হতে পারবে। এমনকি বয়সের কোনো ধরা বাঁধাও নেই, তো 70 বছরের বুজুর্গ ব্যক্তি এসেও তার নাতিকে নিয়ে অ্যাডমিশন নিতে পারবে, নাতিও পড়বে দাদাও পড়বে।
সুবহানাল্লাহ, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সেই সিস্টেম গুলা করে দিয়েছে, অনলাইনে বলেন যে যে বয়সে হোক তাকে তাদের জন্য আলিমের দরজা, আলিম হওয়ার দরজা খোলা রয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নিজেকেও আলিমের দিন হওয়ার সে সৌভাগ্য, নিজের সন্তানদেরকেও আলিমের দিন বানানোর সে সৌভাগ্য নসিব করুক, হয়তোবা সে সন্তান রসিলে আমার বেড়া পার হয়ে যাওয়ার সৌভাগ্য হতে পারে। আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন হয়তো এখন সে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার ঘরের পরিবারের লোকেরা যারা রয়েছে দেখা যায় তারা এমন ভাবে কান্না করে এবং কান্না করার মধ্যে কান্না করার অবস্থার মধ্যে তারা বিভিন্ন ধরনের কুফুরিমূলক বাক্যও বলে ফেলে, যে দেখা যায় কি আমার এই নজওয়ান ছেলে আমার এই ছোট্ট সন্তান কি আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার জন্য পেয়েছে, আর কাউকে কি পায় নাই, এই ধরনের বিষয়গুলো বলা তাহলে কি বলা হয়? যেমন আমির সুন্নতের বিভিন্ন রিসালা রয়েছে এই বিষয়ে, আপনি কি মাদানে ফুল দিবেন?
আসলে কান্না করা দরকার
অবশ্যই,
আমির আলী সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শরীয়তের জোরে শিক্ষা, কান্না করা দরকার। যেমন আপনার মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছেন, আপনার ভিতরে একটা ব্যাগ আবেগ
আবেগ রয়েছে,
আপনি এটা যদি কান্নার মাধ্যমে, কান্না মানে হচ্ছে চোখের পানি,
জি জি,
ঠিক আছে, এটা এটার জন্য বিলাপ শর্ত না, আওয়াজ করাটা শর্ত,
আওয়াজ করা শর্ত,
আওয়াজহীন আপনি বসে চুপচাপ কান্না করেন তাহলে আপনার বুক,
এখন তো এমন অবস্থা হয়ে গেছে যদি আওয়াজ করে কান্না না করে, তার বাবা মারা গিয়েছে তার মা মারা গিয়েছে সে কান্না করে, কান্না করে নাই
মানে
মা বাবার প্রেম তার অন্তরে নাই, অথবা স্বামী মারা গিয়েছে স্ত্রী যদি কান্না না করে কেমন স্ত্রী,
আল্লাহ,
এরকম অনেক বলে।
এক তো দেখা যায় কিতাবের মধ্যে রয়েছে যে যারা এভাবে জোর আওয়াজে কান্না করে তার জন্য জাহান্নামে আলাদা শাস্তি রয়েছে। এখন কোন বান্দা যদি সে শাস্তির বয়ে যদি সে জোর আওয়াজে কান্না না করে নিজে নিজে চোখের পানি ফেলে কান্না করছে, এখানেও তার শান্তি নেই।
অনেক জায়গায় কাউসার ভাই এরকম রয়েছে যাদের কোন এরকম কান্না করার মতো মানুষ নাই, ভাড়া করে কান্না করার জন্য। এবং কি এরকম বলা হয়, আমার তো ঘরে কোনো মেয়ে সন্তান নাই, ভাই আল্লাহ আমার মৃত্যু পরে তো কেউ কান্নাও করবে না,
কান্না করবে
একটা মেয়ে বা নাতিন দিতা নাতনি দিতা, সে আমার মৃত্যুর পরে হলে একটু কান্না টান্না করতো, ঘর মানে পুরা মহল্লাটাকে একটু জাগিয়ে তুলতো যে ঘরে একজন মানুষ মারা গিয়েছে।
মানে এমন রীতিনীতি আমাদের সমাজের মধ্যে হয়ে গিয়েছে, কারো ঘরে কেউ মৃত্যুবরণ করলে এমন জোর আওয়াজে কান্না করতে হবে যেন আশেপাশের লোকেরা
জানতে
পারে
যে মানুষ চিন্তা
করে। কিন্তু যেটা কিতাবের মধ্যে শরীয়তের মধ্যে যেটা কি নিষেধ রয়েছে,
সেজন্য কান্না করা দরকার, চোখের পানি ছাড়া দরকার, বুককে একটু হালকা করা দরকার, তিন দিন পর্যন্ত শোক পালন করার ব্যাপারে শরীয়তের মধ্যে নির্দেশ রয়েছে। ওই দিন করোনা আমরা সাজসজ্জা করবো, ওই তিন দিনের মধ্যে না একটা হাসি খুশি বা ঘরের মধ্যে ভালো আয়োজন ইত্যাদি হবে না, কিন্তু শোক যেটাকে বলে নর্মালি তিন দিন, এর চেয়ে বেশি না। আরেকটা যেটা আপনি বললেন যে কুফরি বাক্য বলা, এটা আমাদের ঘরের মধ্যে বা সমাজের মধ্যে
এই জন্য বলবো আমি নিজেও অনেক সময় এটা সরাসরি আমাদের ফেস করতে হয়েছে।
জি জি, এরকম এখানে আমাদের শরীয়তের আকীদা যেটা আল্লাহ তাআলার ব্যাপারে সেটা আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোনো কিছুর মহতাজ না, মুখাপেক্ষী নন।
অবশ্যই
আল্লাহ না কোনো আমাদের মতো বান্দার মহতাজ, না আল্লাহ তাআলা কথা বলার মহতাজ, না আল্লাহ তাআলা ভাষার মুখাপেক্ষী, না আল্লাহ তাআলা ধন দৌলতের মুখাপেক্ষী, না আমাদের ইবাদতের মুখাপেক্ষী, কোন কিছুর প্রয়োজন আল্লাহ তাআলার নাই। এগুলো যা আমরা করছি সব আমাদের প্রয়োজনে করছি, আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য। তো আল্লাহ তাআলার না ফেরেশতারও প্রয়োজন আছে, কিছুর প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা সবকিছু একটা দুনিয়ার সিস্টেম আমাদের উপকারার্থে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। তাই অনেকে যেটা বলে থাকে যে আল্লাহ তুমি কি আমার সন্তানকে দেখেছো, আমার একটা রোগা সন্তান এটাকেও তুমি নিয়ে গেলা, ওদের সবল সুঠাম চারজন পাঁচজন সন্তান আছে, হ্যাঁ আমি গরিবেরটা নিয়ে গেলা, ওদের
বড় মাত্র সন্তান আমার
সন্তান, এটা আমার শেষ সম্বল, এটাকে তুমি নিয়ে গেলা, তুমি কি ওদেরকে দেখো নাই? অথবা অনেকে এসে সান্ত্বনা দেয় এটাকে আল্লাহর প্রয়োজন ছিল সেজন্য নিয়ে, বাস আল্লাহর দরবারে দিয়ে দাও, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। এটা হচ্ছে আমাদের আকীদা বিশ্বাস, এটা রাখতে হবে। কেউ যদি এরা মনে করে যে আল্লাহর প্রয়োজন পড়েছে আমার সন্তানকে বা আমার স্বামীকে বা আমাকে প্রয়োজন পড়েছে নিয়ে গেছে, এটা হচ্ছে কুফুরি আকীদা, যেটার কারণে আমরা ইসলামের গণ্ডি থেকে শরীয়তের গণ্ডি থেকে আমরা বেরে চলে যাব, তখন আমরা আর মুসলমান থাকতে পারি না।
মুখে কোনো অভিযোগ আমার বিন্দু পরিমাণ আসতে
পারে, আল্লাহ তাআলার ব্যাপারে কোনো অভিযোগ করা
বিন্দু পরিমাণ আসতে
পারে। এবং শরীয়ত আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে প্রত্যেক কিছুর খালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা,
সুবহানাল্লাহ।
আপনি মানে সুখ বলেন দুঃখ বলেন সবকিছুর আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আদবের একটা আন্দাজ যে বলা চলে যে যখন কোন সুখ নিয়ামত পান লাভ করেন তখন এটা আমার আল্লাহ তাআলার দয়া বলতে হবে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যখন বিপদ কোনো কিছু চলে আসে বা দুঃখ চলে আসে তখন বলা এটা আমার উপর পরীক্ষা অথবা এটা আমার গুনাহের কারণে আসছে।
অবশ্যই
এটা আমার গুনাহের কারণে আসছে, আমি অমুক অমুক গুনাহ করেছি সেজন্য আমার কাছে আসছে। এরকম বলে থাকে কাউসার ভাই, আমি কোন গুনাহ করেছি যে গুনার কারণে আমাকে এই শাস্তি দিল, আল্লাহ আমি কি গুনাহ করেছি? আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হজ করছি, যাকাত দেই, আমি গরিবদেরকে দেখাশোনা করি, তারপর আমার ঘরের মধ্যে এই মুসিবত কেন?
মানে আমি কোন গুনাহ করেছি এর কারণে আমার সন্তান আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, এই ধরনের কুফরিমূলক বাক্য বলে
ফেলে, কিছু বলে থাকবে আল্লাহ তাআলার উপর কোন অভিযোগ চলবে না। এক্ষেত্রে সবর করতে হবে, বরদাস্ত করতে হবে, তাই এটার উপর আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করবেন। কিতাবের মধ্যে বলা হয়েছে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দান করেন
জি,
তো আখিরাতে 70টা নিয়ামত কমে যায় এক প্রকার, অর্থাৎ এখানে একটা পেয়ে গেছেন তো আখিরাতে 70টা মাইনাস হয়ে গেল।
আল্লাহ,
তখন বুজুর্গরা এই আকীদা রাখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ দুনিয়াতে কোনো নিয়ামত না দিয়ে আখিরাতে
দিন।
এখানে
যে আখিরাতে কোনো শেষ
নেই, এটাও মনে করে যে বর্তমানে অনেকে মারা যাচ্ছে সাখরাতে বিছানায় শেষায়িত, সে কষ্টের মধ্যে জর্জরিত, তো কষ্ট পাচ্ছে। অনেকে মনে করে সে দুনিয়ার মধ্যে বেশি গুনাহ করেছে, নাউজুবিল্লাহ, সে খারাপ কাজ করছে, সেজন্য তাকে কি কষ্ট দেওয়া
হচ্ছে?
কিন্তু আমরা জানি না যে আমরা ওইটা জানি না যে দুনিয়ার মধ্যে তাকে কষ্ট দিচ্ছে সে কষ্ট পাচ্ছে, তার আখিরাতটা
সুন্দর হতে পারে,
সুন্দর হচ্ছে, আসানি হচ্ছে।
সুবহানাল্লাহ, আসলে খুব সুন্দর বিষয়গুলো। মাশাআল্লাহ আমরা দর্শকদের আলোচনা করছিলাম এ বিষয় নিয়ে যে আমরা কুফরিমূলক বাক্য বলে ফেলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারে কেউ মারা গেলে অনেক অনেকে মহিলারা বা অনেক পুরুষেরাও তারা কান্না করতে করতে তারা মুখের মধ্যে বিভিন্ন ধরনের কুফরিমূলক বাক্য এক কথা আল্লাহ তাআলা ব্যাপারে বিভিন্ন অভিযোগমূলক বাক্য তারা বলে ফেলে যেগুলো দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আমি আমাদেরকে এটা অনুরোধ করবো আমির আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাতুমুল আলী একটা রিসালা 28টি কুফরি বাক্য এই রিসালাটা আপনার মাকতুব মদিনা থেকে পেতে পারেন অথবা ডাব্লিউডাব্লিউডব্লিউ.com-এর মধ্যে পেতে পারেন। অবশ্যই আপনারা রিসালাটা সংগ্রহ করুন আর যে কোনো মাধ্যমে, কেননা এটার মধ্যে অনেক বিষয় এমন রয়েছে যেগুলো আপনি হয়তো দেখবেন যেগুলো আপনার অতীত আপনি কতগুলো বলে ফেলেছেন। তো আমি বলবো অবশ্যই আপনারা রিসালাটা সংগ্রহ করুন এবং আল্লাহ তাআলার ব্যাপারে কোনো অভিযোগ এগুলো থেকে আমরা বাঁচি, কারণ এর দ্বারা আমার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার আর সে সৌভাগ্য নসিব করুক। মাশাআল্লাহ অনেক ইসলামী আমাদেরকে SMS করছেন, এক ইসলামী আমাদেরকে SMS করছেন এটা যে জানাজা নামাজের পর মৃত ব্যক্তির মুখ দেখা যায় কিনা।
অবশ্যই দেখা যায়,
যারা যদি কেউ মহিলা হয়ে থাকে তার জন্য না মহরিমরা তারা দেখতে পারবে না এই বিষয়ে মাশাআল্লাহ। আর একটা বিষয় বলবো যে অনেকে এমন একটা রীতিনীতি রয়েছে যে আমাদের সমাজের মধ্যে যে এখন আমি মৃত ব্যক্তির মুখটা দেখে এসেছি, আমি আমি ঘরে যাওয়ার আগে আমি মুখ ধুয়ে যদি না যাই তাহলে ঘরে আমি প্রবেশ করতে পারবো না, এটা সমাজের রীতিনীতি দেখা যায়। এই বিষয়ে আপনি কি বলবেন?
এটা তো কোনো গুনার কাজ না যে আমি মৃত ব্যক্তি দেখতে গেলাম। শরীয়ত তো আমাদের বলছে মৃত ব্যক্তির দাফন কাফনের সঙ্গ দিতে, আমি গিয়েছি তাদেরকে দেখেছি, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে অর্থাৎ কোনো নাপাকি যদি আমার গায়ে না লাগে,
জি জি,
যে মৃত ব্যক্তি থেকে কোনো নাপাকি বের হলো গোসল করানোর সময়,
জি
আমি গোসলের শরীক স্বামী ছিলাম বা পাশে ছিলাম, তো নাপাকি স্পষ্ট নাপাকি আমার গায়ের মধ্যে পড়ে,
ওইটা তো একটা বিষয় যে আমি ওইটা পরিষ্কার গোসল করব।
এখন যেটা মানে গোসল করালে যে গোসল করতে হবে এরকমও কোনো রীতি নাই, অর্থাৎ নীতি নাই শরীয়তের মধ্যে। যেমন দেখা যায় যারা গোসল করিয়েছেন তার জন্য জানাজা ওয়েট করে, উনি গোসল করেছেন এখন গোসল করে আসুক, গোসল করে আসুক, কবরে কবর খনন করেছেন তিনি গোসল করে আসুক, তো কবর খনন করা সওয়াবের কাজ, তো এটা একটা সৌভাগ্যের বিষয়, এর জন্য এটার জন্য গোসল ফরজ না। এবং গোসল ফরজ ছিল মৃত ব্যক্তির জন্য, ওনাকে তো গোসল করিয়ে দিয়েছি, ওনার শরীর থেকে যদি কোনো নাপাক স্পষ্ট নাপাকি বের হয়ে আমার গায়ে না লাগে বা আমার কাপড় না লাগে ততক্ষণ আমার গোসল আমার উপর গোসল করা ওয়াজিব না। হ্যাঁ, গোসল করে নেওয়ার যদি সময় থাকে করে নেওয়াটা ভালো,
তাকে আবার গোসল করে তাকে ঘরে প্রবেশ করতে হবে এরকম। আবার এটাও বলে যে অনেকে মানে কারো গলার মধ্যে তাবিজ রয়েছে মানে মৃত ব্যক্তির এখানে যেতে পারবে না, তাবিজ খুলে যাবে, এইভাবে অনেক কিছু বলে থাকে,
অপসংস্কৃতি কিছু আমাদের।
তাহলে আমি বুঝতে পারলাম আপনাদের কথা থেকে এটাই যে আমরা যদি কোনো মৃত ব্যক্তিকে দেখি তাহলে আমার থেকে কোনো না পাখি লাগে না, তাহলে আমার থেকে এমন কিছু যে আমি মুখ ধুতে হবে বা আমার গোসল করতে হবে এটা জরুরি
নয়, আপনি ফ্রেশনেস এর জন্য ধুতে পারেন,
এটা অন্য কথা, কিন্তু অনেকে এটাকে রীতিনীতি বানিয়ে ফেলেছে, তাহলে এটা হচ্ছে অপসংস্কৃতি যেগুলো আমাদের ইসলামে কোনো স্থান নেবে। আপনার যেটা বিষয় বলেছেন যে কারো শরীরে যদি কোনো তাবিজ থাকে এ ধরনের কোনো কিছু থাকলে সেটাও দেখা যায় এটা নষ্ট হয়ে যাবে নাকি, কেউ বলে যে এটা সাথে নিয়ে যদি মৃত ব্যক্তির বাড়িতে যায় তাহলে এটা
মানে গুণ চলে যায়,
নষ্ট হয়ে যায় ব্যক্তির ওখানে গেলে গুণ চলে যায়, এটা আমাদের ভিতরে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে। এটা নিয়ে যখন আমরা গুনাহ করি তখন এটার গুণ যায় না।
আর এখানে তো একটা কোরআনের আয়াত,
কোরআনে
কিছু কালাম,
তো আমি ভালো জায়গায় যাচ্ছি অবশ্যই এটার গুণ আরো বাড়বে,
বাড়বে,
ঠিক না? তো আমি যদি এটা নিয়ে আমি গুনাহ করব না, এটা নিয়ে আমি খারাপ জায়গায় যাব না, অপসংস্কৃতিমূলক জায়গায় যাব না।
এখন দেখা যায় তাবিজ নিয়ে এসে সারা রাত টিভি দেখতে পারে, বিভিন্ন ফিল্ম, নাউজুবিল্লাহ, বিভিন্ন কিছু দেখায়াপনা দেখতে পারে, তখন গুণ যায় না,
তখন
জানাজার নামাজ পড়তে যায় কোনো মৃত ব্যক্তির এখানে যায় তখন
অসুস্থ ব্যক্তির কাছে যায়,
হ্যাঁ,
বা নবজাতক সন্তান
এটাও
ওখানে যায়, এটাও কিছু আমাদের এখানে ভুল।
তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন অপসংস্কৃতি যেগুলো ইসলামে কোনো স্থান
নেই, এগুলো থেকে দূরে থাকা দরকার।
মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয়। আর দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে বিষয়গুলো যে কোনো মৃত ব্যক্তি দেখতে গেলে মুখ ধোয়া ধুতে হবে এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার হতে পারলাম আমাদের হুজুর থেকে। এবং আরেকটা বিষয় যে আমরা তাবিজ নিয়ে যদি কোনো মৃত ব্যক্তির স্থানে যায় সে তাবিজের গুণ চলে যাবে, তো এই বিষয়টা অপসংস্কৃতি, তো আসলে আমাদের আল্লাহ তাআলা বোঝার আর সে সৌভাগ্য দান করুক। আল্লাহ তাআলা আমাদের ইসলামী যে সংস্কৃতি সেগুলোর উপর আমল করার সে সৌভাগ্য নসিব করুক। যে আমরা কলের দিকে এগোবো, যে আমাদেরকে একটি কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ ইমরান কাজী, বলমারি থেকে বলছিলাম, ফরিদপুর জেলা। আপনাদের চ্যানেলটা আমার খুব ভালো লাগে, অনেক সময় দেখি, আমি যে সময় মনিটরের সামনে তখন দেখি।
মাশাআল্লাহ ফরিদপুর থেকে আমাদেরকে এসএমএস করছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত নসিব করুক। আপনি নিজেও মাদানী চ্যানেল বাংলা দেখবেন অবশ্যই, এবং আপনার আশেপাশে প্রতিবেশীদেরকেও এই মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিন। এর দ্বারা তাদের তারা যে নেকি হবে সেগুলো আপনার আমল নামে লিখে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সে সৌভাগ্য দান করুক। দর্শক, আমরা আবার আমাদের আজকের অনুষ্ঠানে অনেক বিষয় মাশাআল্লাহ রয়েছে, যে মৃত্যু এবং তাকে ঘিরে বিভিন্ন প্রচলিত রীতিনীতি নিয়ে। তো বলতে গেলে এই বর্তমান আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতি গুলো এমনভাবে আমাদের ইসলামে স্থান করে নিয়েছে যার কোনো অভাব নেই বলে চলে। তো আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ। আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আমরা আসবো, যে আমাদের সমাজের মধ্যে এটাও দেখা যায় কোনো ব্যক্তিকে সে এখন ইন্তেকাল হয়েছে, সে তার এখন মৃত্যুবরণ হয়ে গিয়েছে, দেখা যায় তার কোনো আপন মানুষ, সেটা হতে পারে তার সন্তান অথবা সেটা হতে পারে তার বাবা, তার প্রিয় মানুষ হতে পারে সে এখন দেশের বাইরে থাকে অথবা সেই যে ডিস্ট্রিক্টে থাকে সেই ডিস্ট্রিক্টের বাইরে হতে পারে। এখন ওই দেশের বাইরে তার যে প্রিয় মানুষটা অপেক্ষা রয়েছে সে আসার জন্য অপেক্ষা করাটা, এবং এমনকি এটাও দেখা যায় ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতে গিয়ে এই মৃত ব্যক্তিকে বিভিন্ন ফ্রিজের গাড়ির মধ্যে রাখা হয় বা বিভিন্ন বরফ দিয়ে তাকে রেখে দেওয়া হয়, এই বিষয়টা ব্যাপারে আপনি কি বলবেন?
কিছু জিনিস তাড়াতাড়ি করার জন্য শরীয়ত আমাদের নির্দেশ দিয়েছে,
নির্দেশ দিয়েছে। আচ্ছা,
মেয়ে যদি সাবালিকা হয়ে যায় তাড়াতাড়ি তাকে বিয়ে দেয়া,
মানে মেয়ে যদি বালিক হয়ে যায় তাকে তাড়াতাড়ি বিবাহ করে
তাকে বিবাহ দিয়ে দেয়া গুনাহ হওয়ার আগে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াক্ত যখন চলে আসে তাড়াতাড়ি
নামাজ আদায় করে না।
অনুরূপভাবে একটা জিনিস হচ্ছে যখন মৃত ব্যক্তির রূহ বেরিয়ে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে খুব দ্রুত দাফন করার ব্যবস্থা,
খুব তাড়াতাড়ি,
খুব তাড়াতাড়ি। তো এটা আমি সন্তানের জন্য অপেক্ষা করা বা বাবার জন্য অপেক্ষা করা
বর্তমানে এটা
ট্রেডিশন হয়ে গেছে। আমি বড় লোক, আমার মাকে আমার বাবাকে ফ্রিজের মধ্যে না রাখলে কেমন হয়? একদিন তো অপেক্ষা করতে হবে, সবাই আসবে দেখবে। যারা দেখতে আসছে কাউসার ভাই, আমি চিন্তা করি যারা দেখতে আসছে তারা কি আল্লাহ ওয়ালা? তারা এক নজর দেখলে একটু দোয়া করে দিলে আমার মা আমার বাবা তার আখেরাতের তরি পার হয়ে যাবে, এরকম তো কেউ না। যে বেনামাজি একজন আসছে হয়তো তার জন্য অপেক্ষা করছি, সাপোজ একটা আমি একটা উদাহরণ দিলাম।
এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের চিন্তা এটাও আসে, একজন বান্দা সে মৃত্যুবরণ করে নিয়েছে এরপরও আমরা এই ব্যক্তিকে নিয়ে আখেরাতে চিন্তা করি না,
করি না।
এই ক্ষেত্রে আমাদের দুনিয়াদের চিন্তা,
তাকে নিয়ে আমরা দুনিয়ার ফর্মালিটি আয়োজন করি এবং তাকে খাটের মধ্যে রেখে আমরা মাইকের মধ্যে অ্যানাউন্স করে করে এক একজন বক্তব্য দিচ্ছি, ঠিক আছে। এরকম অনেক কিছু হয়ে থাকে যেগুলো আমাদের আসলে করা উচিত না। দ্রুত তাকে কবরে দাফন করা উচিত, এমন কাজ যদি করতে পারে যেটা তার জন্য উপকার আসছে।
মাসুদ ভাই, এখানে তো আরেকটা যে বিষয়, হয়তো বা তার কেউ নাই বাইরে, মারা গিয়েছে, এখন সে রাতের মাগরিবের সময় মারা গিয়েছে, রাত্রে বেলা যদি দাফন করা হয় তাহলে তো অ্যানাউন্সও করা হয় নাই, কাউকে বলাও হয় নাই, জানাজার নামাজে দুই তিনজন কিভাবে পড়বো? একটু যদি জানাজার ঈদগাহ মাঠটা যদি একদম ভরে না যায় তাহলে কেমন লাগে?
জানাজা যদি একজন ব্যক্তি আদায় করে নেয় তার জানাজা আদায় হয়ে যাবে। হুজুরগণের দিনের পক্ষ থেকে আমরা দেখি যে রাতে মারা গিয়েছে, সফরের মধ্যে দুজন ছিলেন, ইন্তেকাল।
অনেকে এরকম বলে যে রাতে কিভাবে আসবে, সবাই আসতে পারবে না, কিভাবে সম্ভব?
কবর খনন করে বালির মধ্যে কবর খনন করে নিজে দাফন করে দিয়েছেন, এরকম অনেক আমরা ওয়াকিয়া দেখতে পাই। তো আসলে অপেক্ষা করা উচিত না, এবং রাত হলে রাতের মধ্যে দাফন করে দেয়া, যেটা তাকে আপন মালিকের দরবারে সুপরদ করে দেয়া দরকার। সে নেককার ব্যক্তি তখন অপেক্ষা করতে থাকে আমাকে কখন কবরের মধ্যে দিবে, তার পক্ষ থেকে এটা থাকে যে আমাকে কখন কবরের মধ্যে রাখছে, দরবারে সরাসরি কখন পৌঁছে যাবো। কিছুক্ষণ আগে প্রশ্ন করা হয়েছে যে মুমিনদেরকে যখন রাখা হয় তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনেন, অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনেন, যে আশিকরা যখন চিনতে পারে তখন তারা তো বাস ইয়া নবী সালাম আলাইকা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়তে থাকে, নিজের আকুতি মিনতি সবকিছু পেশ করতে থাকে। তাই এটা তো অবশ্যই তারা চিনবেন। আর যারা বদবخت, যাদের ঈমান নসিব হয় নাই, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দুশমনী রাখতো, আল্লাহ তাআলার দ্বীনের উপর যাদের পূর্ণ ধারণা ছিল না, তো তারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিনেও চিনবে না, দেখেও দেখবে না, এরকম তো চিনতে পারবে না,
দুনিয়াতেও চিনে নাই, সে এখানে
কখনো চিনবে না, চিনবে না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু সাফাত কিভাবে নসিব হবে? তাই আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু দরবারে কবরের মধ্যে ওনাকে তাড়াতাড়ি দিয়ে দেবো,
এবং
তার জন্য অপেক্ষা না করা, যেটা আপনি বরফের কথা
বলেছেন,
আসলে মৃত ব্যক্তির খুব কষ্ট হয়। কিতাবের মধ্যে আছে যদি মানে যখন মাইয়াতকে গোসল করানো হয় তখন মাইয়াত বলে আমাকে আস্তে গোসল দাও, ব্যথা পাচ্ছি। তো দেখেন একজন মৃতের সাথে আমরা আপন ব্যক্তি যারা আমরা গোসল করে না, তারা খুব সহজতর ভাবে তাকে গোসল দেওয়ার চেষ্টা করি, আস্তে আস্তে আলতো ভাবে তাকে ধরি, গোসল করায়, ঘষি, যতটুকু দেওয়া দরকার।
কাফন তখন পদ্ধতির যে কিতাব লিখেছে, আমি এটাও বলেছে যে যদি সম্ভব হয় আপন ব্যক্তির মাধ্যমে গোসল দেওয়া
গোসল,
কেননা সে বুঝতে পারবে তার কষ্টটা।
জি,
কোন বাবা মারা গিয়েছে, সন্তানে তাকে গোসল দেওয়া হবে।
রূহ যখন বেরিয়ে যায় তখন এটার কষ্টটা কিরকম, যে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম যিনি মালাকুল মউত ওনাকে একবার দেখেছিলেন, তো বললেন যে আপনাকে দেখা এটা অনেক বড় মৃত ব্যক্তির জন্য যারা মৃত্যু সজ্জায় রয়েছে তাদের জন্য অনেক বড় কষ্টকর একটা পরীক্ষা, আজাবের একটা জিনিস। তো মৃত্যু কেমন, মৃত্যু এমন যে তার ভিতর থেকে মানে কাটার শাখা প্রশাখা কাটা ঢুকিয়ে দিয়েছে আর বের করা হচ্ছে, প্রত্যেকটা রক কেটে কেটে এটা বের হচ্ছে, এরকম একটা
মানে ঢাল বের করার সময় এখানে কাটা বিদ্যমান
বিদ্যমান।
মৃত্যুর কষ্টটা অনেক, এরপরে সে মৃত্যুবরণ করে নিয়েছে, তাকে যে গোসল দেওয়া হবে এই সময় তাকে তার প্রিয় মানুষ হলে তাকে অনেক ভালোভাবে বাঁচতে দিলে তাকে কি করবে, গোসল দেওয়া হবে। তো এক্ষেত্রে অবশ্য আমাদের এটা উচিত যেন তার কোন প্রিয় মানুষ বা তার পরিবার লোকেরা তাকে যেন গোসল দেওয়া হয়।
তো এই বিষয়টা তাকে টাচ করলে সে ব্যথা পাচ্ছে, তার উপর যদি কোনো পিঁপড়া চলে সে সেটা অনুভব করতে পারে এবং ব্যথা পায়।
আচ্ছা,
ওই জায়গায় আপনি বরফে ঠান্ডার মধ্যে রাখছেন। আমার জীবন যখন ছিল, হায়াত যখন ছিল, আমি কোন কোলেস্ট্রলের মধ্যে কি দীর্ঘক্ষণ থাকতে পারতাম? ফ্রিজের গাড়িতে আমাকে রাখলে কি আমি বরদাস্ত করতাম?
অবশ্যই
চিৎকার করতো আমাকে এখান থেকে বের করে নাও। তো ওই অবস্থা আমার মৃত মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের ফ্রিজের মধ্যে রাখছি কিছু সাময়িক একটা বিনোদনের জন্য, আমি বলবো অন্যকে দেখানোর জন্য বা অন্যের জন্য অপেক্ষা। তো আমাদেরটা চিন্তা না করে মৃত ব্যক্তির যেটা ফায়দা হচ্ছে এটাই চিন্তা করা।
আসলে মাসুদ, এটা হচ্ছে পরিবেশ গুণে, পরিবেশটা আমরা ছোটবেলা থেকে দিই নাই।
জি জি,
নিজের বাবা নিজের সন্তানকে দিই নাই, নিজের যে পরিবারের সদস্য রয়েছে তাদেরকে দিই নাই, তারা শেখে নাই। সেই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো এগুলো আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন কিতাবের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, শুধু তাই নয় আমরা যারা এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাই নয়, তো আলহামদুলিল্লাহ আমাদের তো হয়তো বা সৌভাগ্যের বিষয় একটা সুসংবাদটাও রয়েছে মনে হয়। আলহামদুলিল্লাহ, এগুলো আসলে অনেক কিছু দাওয়াতের পরিবেশের মধ্যে শিক্ষার বিষয় রয়েছে। আলহামদুলিল্লাহ আমি মনে করি
আসলে মাশাআল্লাহ খুব সুন্দর বিষয় দর্শক আমরা আলোচনা করছিলাম, যে কোন মৃত ব্যক্তি তার এখন ইন্তেকাল হয়ে গেছে তো আমরা যে ফ্রিজের মধ্যে রাখি কষ্ট দিই, আসলে বলতে গেলে খুব কষ্টের একটা বিষয়। আমাদের হুজুর বললেন যে একটা মশা বসলেও সে অনেক তার এটা অনুভব হয়ে থাকে এবং তাকে গোসল দেওয়ার সময় সে মৃত ব্যক্তি নিজে বড় বড় জোরে আওয়াজে বলে, হয়তো আমরা এটা শুনতে পাই না যে আমাকে গোসল আস্তে আস্তে করে দাও, কিন্তু আমরা ফ্রিজের মধ্যে বরফের মাঝখানে তাকে রেখে দিই। চিন্তা করে দেখেন আপনার এই মা আপনার এই বাবা কত কষ্ট পাচ্ছে শুধুমাত্র আজকে আমরা দুনিয়াদারের মানুষের অপেক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার সে সৌভাগ্য দান করুক। আসলে আমাদের অনুষ্ঠানের সময় খুব সংক্ষেপ, আমরা আরেক কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মাসুদ, আপনার কাছে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, এই বিষয়ে যখন কোন মৃত ব্যক্তি সে ইন্তেকাল করেছে, সংক্ষিপ্ত আকারে আপনাকে মাদানী ফুল নিব, দেখা যায় কি তার একটা আমাদের সমাজের মধ্যে সংস্কৃতি হয়ে গিয়েছে যে নাতি থেকে যে ব্যক্তি ইন্তেকাল করেছে তার নাতি থেকে একটা ছাতা তার উপর ধরতে হবে, এটা কতটুকু আপনি মনে করেন যেটিকে আমাকে ইসলামের সংস্কৃতির মধ্যে রয়েছে? এটা
এটা কোন সংস্কৃতির মধ্যে নাই, যদি প্রয়োজন পড়ে।
হ্যাঁ, রোদ পড়ছে এটা আলাদা কথা, এখন এটাও দেখা যায় কি রাতের আধারের মধ্যেও এই ছাতাটা ধরতে হবে তার থেকে,
ছাতাটা মৃত ব্যক্তির উপর না ধরে। যারা রাতেও আমাদের ইসলামী বন্ধুরা যারা হাঁটে চলে তাদের উচিত রাতেও পর্দা করা, যাতে দোকান পাটের পাশ দিয়ে আমি যাচ্ছি আমাকে যেন না দেখে, বোরকা পরলে যাতে একটা আমরা পুরো আগের যুগে ইসলামী বন্ধুদেরকে দেখি, বৃদ্ধা হলেও তারা কিন্তু রাতে চলার সময় একটা
দিনে রাতে চলার সময়
পর্দাটা মৃত্যুর আগে করি। তো হ্যাঁ, যতটুকু পারি মৃত ব্যক্তিকে ঢেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
এটার একটা বিষয় যে দেখা যায় কি তাকে সে এখন মৃত ব্যক্তি মহিলা, সে যখন তাকে বিভিন্ন ভাবে ডেকে দেওয়া হয় ডেকে দেওয়া হয় এরপরেও তাকে আলাদা একটা ছাতা দেওয়া হয় না, যেটা ধরতেই হবে, এটা অপসংস্কৃতি।
অপসংস্কৃতি যদি রোদের কারণে হয় বৃষ্টির কারণে হয়
ওটা আলাদা কথা। জি জি, আসলে খুব সুন্দর বিষয়। আরেকটা বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন করবো, সেটা হচ্ছে যখন আমরা কোনো মৃত ব্যক্তিকে এখন জানাজা পড়ার জন্য নিয়ে যাচ্ছি অথবা জানাজা পড়া শেষ এখন জানাজা পড়ার স্থান থেকে তাকে আমরা কবরের মধ্যে নিয়ে যাচ্ছি, ওই সময় আমাদের মৃত ব্যক্তির পিছনে আমাদের কি পাঠ করা উচিত বলে আপনি মনে করেন?
আমরা বেশি বেশি এমন কোন তসবিহ তাহলিল পড়া, যেমন বুজুগানের দিন পড়তেন সাহাবা একরাম আলী মুরি দোয়ান করেন সুবহান আল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, সেটা পড়তেন, এটার কারণে অনেক বুজুর্গের মাগফিরাত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তারিফ করা এবং জিকির আজকার করা, এটার কারণে ইনশাআল্লাহ ওই মৃত ব্যক্তিও উপকার লাভ করবে এবং যারা পড়ছে তারাও উপকার পাবে
ইনশাআল্লাহ। খুব সুন্দর বিষয়। আমরা আরেকটা কল নিব, যে আমাদের কল শুনিয়ে দিন।
আমি মাদানী চ্যানেল দেখি প্রায় সময়, অনেক ভালো লাগে এখান থেকে অনেক কিছু, আসলে যেগুলো আসলে শেখার অনেক কিছু আছে, যেমন আপনার এই যেটা বাস্তব কথা আল্লাহ সম্পর্কে তো আসলে জানতামই না, কিন্তু দাওয়াতে আমি মহলে আসার পর মাদানী চ্যানেল দেখার পর আল্লাহ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, মানে সুন্নিয়তের মূল জিনিসটাই জানতে পারলাম আর কি। ওর মাদানী চ্যানেল ভাইকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে মাসুদ ভাই, তো সবার কাছে দোয়া রইল ইনশাআল্লাহ দোয়া করবেন, দোয়া তালা মাসুদ মাদানী চ্যানেলকে সাধু আবাদ থাকুক এবং আমাদের দাওয়াত ইসলামীর কাজকে মদিনা মদিনা করুন।
আমিন আমিন আমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাআলা বরকত দান করুক। আসলে মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে ইসলামের এবং আমাদের যা আমরা অজানা সেগুলো জানার আমাদের কাছে পৌঁছিয়ে দেয় মাশাআল্লাহ। আসলে দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে শ্রবণ করছিলাম আমাদের যে বিষয়টা ছিল মৃত্যু এবং বিভিন্ন প্রচলিত রীতিনীতি নিয়ে। আসলে হয়তো আপনারা যারা আমাদের কাছে দেখতে পেয়েছেন আমাদের অনুষ্ঠানে আলোচনা শ্রবণ করেছেন, কিন্তু আপনাদের মধ্যে আমরা অনেকে রয়েছেন যে এমন কিছু রীতিনীতি যেগুলো আমরা অনেক আগে থেকে লালন পালন করে আসছি বা এগুলোকে আমরা পালন করে আসছি, কিন্তু এগুলো ইসলামের কোনো সংস্কৃতি নেই বললে চলে। এবং আরেকটা বিষয় আমি না বললে নয়, আসলে এটা মাসুদ ভাই, যখন কোনো ব্যক্তিকে যে স্থানের মধ্যে গোসল দেওয়া হয় ওই স্থানের মধ্যে দেখা যায় কি কোনো সমাজের মধ্যে কিছু হারিকেল বা কোনো লাইট বা পানি দিয়ে দেওয়া হয় ওই স্থানের মধ্যে 40 দিন পর্যন্ত রাখা হয়, কাটাও দেওয়া হয় সংক্ষিপ্ত আকারে, এটা একটু যদি বলে দিতেন।
না বললে নয় এটা, ওখানে মনে করেন গোসল দেওয়ার পরে
মানে
জায়গাটা পিচ্ছিল হয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
তো পিছলা হয়ে যাওয়ার কারণে যদি ওখানে আপনি কোনো রাতে মানুষ চলবে ওদের পাশ দিয়ে, আলো দরকার, হারিকেল যদি রাখেন, মোম যদি রাখেন, মানুষ যাতে ওখানে পরে পিছলা খেয়ে হাত পা যাতে ভেঙে না যায় তাদের, সেজন্য যদি রাখেন তো কোনো সমস্যা নাই। কিন্তু এটার জন্য রাখা যে ওখানে মৃতের আত্মা আসে
বা
পেতাত্মা যেগুলো এগুলো আসে এসে মানুষকে আক্রমণ করবে বা এরকম কিছু, তার জন্য হারিকেল জ্বালিয়ে রাখা, আলো জ্বালিয়ে
পানি রেখে দেওয়া, আসা
হ্যাঁ পানি রাখা, এবং বিভিন্ন জায়গায় দেখা যায় নারিকেলও রাখে। নারিকেল কেন রাখে, তো আল্লাহ রাসূল আলম হয়তো মৃত ব্যক্তি খাবে এরকম কোন কিছু খেয়াল করা, এটা আসলে কুসংস্কৃতি আমি বলবো। তাই যদি প্রয়োজন পরে পিছলা না খাওয়ার জন্য আপনি কাটা রাখেন, যেগুলো আমরা দেখেছি কাটা রাখেন, কেন যদি এই নিয়ত হয় যে কেউ ছোট বাচ্চারা যেন এখানে এসে পিছলা খেয়ে আবার
না যায়,
সেজন্য যতক্ষণ পর্যন্ত এটা না শুকায় ততক্ষণ পর্যন্ত এখানে যদি এটা আমি রাখি তো ঠিক আছে, যদি অন্য কোন নিয়তে রাখে তাহলে এটা জবাব উনিই দিবেন, কিন্তু ইসলামের মধ্যে এটার কোন স্থান
নেই। মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয়। আর দর্শকরা, আসলে আসলে আমাদের অনুষ্ঠানের বিষয়, অনুষ্ঠানের সময় সংক্ষেপ এবং আমাদের যে বিষয়টা নিয়েছে আমরা মৃত্যু এবং প্রচলিত রীতিনীতি, আজকে আমাদের সমাজের মধ্যে এত রীতিনীতি হয়ে গেছে যেগুলো আমরা আজকের অনুষ্ঠান হয়তো 1 ঘন্টা 15 মিনিট 30 মিনিট সময়ের মধ্যে আলোচনা করা আমাদের সম্ভব না। তো অবশ্যই আপনারা এই মাদানী ছেড়ে বাংলা দিতে থাকুন এবং দাওয়াত ইসলামের সুন্দর এই মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান ইনশাআল্লাহ। এর দ্বারা আমাদের সমাজের যেগুলো অপসংস্কৃতি আমাদেরকে আপন আমাদেরকে ঘিরে রেখেছে এগুলো থেকে আমরা বাঁচার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আজকে আমরা যা কিছু শ্রবণ করলাম তার উপর আমল করার সে তৌফিক দান করুক এবং যা কিছু শ্রবণ করেছি তা অপরের কাছে পৌঁছিয়ে নেকি হাসিল করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন ইসলামী জীবন।